সবাই একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়া ফুরকানিহিল হামীদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। الله سبحانه وتعالى মহান দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তারই পবিত্র ঘর মসজিদে এসে তারই পবিত্র কালামুল্লাহ শরীফের আলোচনার মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই শুকরিয়াতান জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে এক মহিমান্বিত মাস আগত, এর একটি বরকতময় মাস আগত, একটি সম্মানিত মাস আগত, যেই মাসের মাঝে এমন একটি রাত আছে যেই রাতের মর্যাদা সহস্র মাসের চেয়েও বেশি, যেই মাস পবিত্র কোরআন অবতরণের মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সর্বশ্রেষ্ঠ, শুধু নয় নবীকুলের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছেন, সেই পবিত্র রমাদান মাস একেবারেই আমাদের দুয়ারে এসে উপস্থিত হয়ে গেছে। এই মাসটিকে আমরা কিভাবে সঠিকভাবে ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীলতা এবং নিজেদের গুণামোচন করে নিজেদেরকে জান্নাতের উপযোগী করে গড়ে তোলা যায়, এরই এক প্রশিক্ষণ দান করে পবিত্র রমাদান মাসের সিয়াম সাধনা। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সূরাতুল বাকারা থেকে। রমাদান সম্পর্কে বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে শুধু একটি রুকুতেই করেছেন, সেটি হল সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত। এর মাঝে দুটি আয়াতের সংক্ষিপ্ত আলোচনা আমরা করে ফেলেছি। আজকে রমাদান সংক্রান্ত তৃতীয় আয়াত এবং সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই আয়াতে রব্বুল আলামিন বান্দাকে এক দিক নির্দেশনা দান করেছেন, এক গাইডলাইন্স তুলে ধরেছেন যে কিভাবে মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা তথা আল্লাহর নৈকট্যশীলতা অর্জন করা যায়, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দিক নির্দেশনা দিয়েছেন। দেখুন, একটি মানুষ অতক্ষণ পর্যন্ত সফল মানুষ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা না হবে, আল্লাহর নৈকট্যশীল বান্দা না হবে, আল্লাহর নিকটতম না হতে পারবে ততক্ষণ পর্যন্ত সেই বান্দার জন্য জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকা যেমন নিশ্চিত নয়, জান্নাতে যাওয়াও তেমনি নিশ্চিত নয়। সুতরাং এই দুনিয়ার জীবনেও যদি আমরা দেখি, দুনিয়ার জিন্দেগিতেও একজন মানুষ যদি ধনী হয় তাহলে হাজারো মানুষ তার নৈকট্যশীলতা অর্জনের জন্য শত সহস্র চেষ্টা করে। একজন মানুষ যদি পাওয়ারফুল হয়, ক্ষমতাধর হয়, তার কাছে যাওয়ার জন্য কতই না চেষ্টা করে। রব্বুল আলামিন যিনি নাকি সমস্ত ক্ষমতার উৎস, রব্বুল আলামিন যিনি সমস্ত দাতাদের দাতা, সমস্ত বাদশাদের বাদশা, যার হাতে আমাদের জীবন মরণ, যার সিদ্ধান্তের উপর আমাদের সফলতা ব্যর্থতা, যার করুণার উপর জাহান্নাম থেকে মুক্তি লাভ করা এবং জান্নাতের অধিকার হওয়া নির্ভরশীল, সেই রব্বুল আলামিনের নৈকট্যশীলতা অর্জন ছাড়া এই সফলতাগুলো অর্জন করা সম্ভবপর নয়। কিভাবে আমরা রব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারব, কিভাবে আল্লাহকে রাজি খুশি করতে পারব, আজকের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন তারই দিক নির্দেশনা দেন। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীরে অনেকগুলি ঘটনা লিখেছেন যে কেন এই আয়াতটি নাজিল হল, যেটিকে শানে নুজুল বলা হয়। তার মাঝে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা হল কিছু গ্রাম্য মানুষ যাদের এতটা বুঝ নেই, সমাজ সম্পর্কে যাদের জ্ঞান নেই, শিক্ষা সম্পর্কে শিক্ষার থেকে যারা শিক্ষার আলো থেকে বহু দূরে, এই সাদাসিদে মানুষগুলো এসে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিভাবে আল্লাহর নৈকট্যশীলতা অর্জন করতে পারব, আল্লাহর নিকটবর্তী বান্দা হতে পারব, কিভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া শুনবেন, আল্লাহ পাক কি অনেক দূরে, যদি আল্লাহ পাক বহু দূরে থেকে থাকেন তাহলে তো আমাদের চিল্লিয়ে চিল্লিয়ে উঁচু আওয়াজে গলা ফাটিয়ে আমাদের দোয়া করা লাগবে, আর যদি আল্লাহ পাক নিকটবর্তী হয়ে থাকেন তাহলে তো আস্তে আস্তে দোয়া করলেও, আস্তে আস্তে ডাকলেও আল্লাহ পাক শুনবেন, আল্লাহ পাক কোথায়, এই প্রশ্ন করল এই গ্রাম্য সাধারণ মানুষরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রশ্নের উত্তর দানে এই আয়াত নাজিল করলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কিছু গ্রাম্য মানুষ আপনাকে জিজ্ঞেস করবে আমার সম্পর্কে যে আমি দূরে না কাছে, আপনি তাদেরকে বলে দিন ফাইন্নি করিব, আমি আল্লাহ তাদের খুব কাছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুব কাছে, খুব কাছে যখন কাছের মানুষ বিপদ আপদে যে কোনো সময় উদ্ধার করতে পারে। একজন মানুষ আপনাকে খুব মহাব্বত করেন, আপনার ভালোবাসায় পঞ্চমুখ, আপনাকে সাহায্য করতে পারলে নিজেকে ধন্য মনে করে, কিন্তু বেচারা কাছে নাই, তাহলে কাছে না থাকার দরুন আপনি এই বেচারার কাছ থেকে কোনো অনুগ্রহ হাসিল করতে পারবেন না, আপনাকে বিপদ আপদে উদ্ধার করতে পারবে না, আপনার চাহিদা পূরণ করতে পারবে না। আরেকজন মানুষ খুব কাছে, যাকে ডাক দিলেই তিনি শুনবেন, বিপদে পড়লে তিনি আপনাকে সাহায্য করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাইন্নি করিব, আমার বান্দারা জিজ্ঞেস করছে যে আমি দূরে না কাছে, ফাইন্নি করিব, আমি খুব নিকটবর্তী তাদের। কতটুকু নিকটবর্তী? ونحن اقرب اليه من حبل الوريد ঘরের যে শাহরগ আছে এটি কি বলা হয় মানুষের দেহের সবচেয়ে নিকটতম পার্টস আল্লাহ পাক বলেন বান্দা তোমার শাহরগ যত নিকটবর্তী এর চেয়ে বেশি নিকটবর্তী আমি আল্লাহ উজিব দাওয়াত আদ-দাঈ ইদা দাআন আমার বান্দা যখনই আমাকে ডাক দিবে যখনই আমার কাছে দোয়া করবে আমি তখনই তার ডাকে সাড়া দিব কোনো ধরনের মাধ্যম লাগবে না কোনো ধরনের ভাষার শৈলীতা লাগবে না কবিতার ছন্দ লাগবে না বান্দা তুমি যে ভাষাতে যেমনে পারো আমি আল্লাহকে যখন ডাক দিবা তখনই আমি সাড়া দিব ফলিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি ফলিয়াস্তাজিবু লি সুতরাং আমি আল্লাহকে বেশি বেশি করে ডাকো আমি আল্লাহর কাছে বেশি বেশি করে প্রার্থনা করো আমি আল্লাহর কাছে তোমরা রোনাজারি করো আমি আল্লাহর কাছে দোয়া চাও ওয়ালিয়ুমিনু বি এবং আমার উপরে ইমান রাখো লাআল্লাহুম ইয়ারশুদুন যেন তারা হেদায়েত পেয়ে যাবে এটি হলো আয়াতের বাহ্যিক তর্জমা হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন তিনি তাফসীরে ইবনে কাসিরে লিখেছেন যে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এক চূড়ান্ত আমলকে বান্দাদের জন্য সাব্যস্ত করে দিলেন সেটি কি রমজানের মাঝে যেই কাজগুলো বেশি বেশি করে করতে হয় তার মাঝে একটি হল আল্লাহর কাছে প্রার্থনা করা দোয়া করা এদিকেই আল্লাহ পাক ইঙ্গিত করে দিলেন বান্দা তুমি রমাদানে আমি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো প্রার্থনা করো সাহায্য চাও আমি আল্লাহ তোমার দোয়া শুনব তোমার অভাব পূর্ণ করব তোমার জরুরত মিটিয়ে দিব তোমার যত চাহিদা আছে সমস্ত চাহিদা আমি আল্লাহ মিটিয়ে দিব তাহলে রমাদানে একটি আমল আল্লাহ পাক শিখা দিচ্ছেন যে দোয়া করার জন্য এই দোয়া করার জন্য রমাদানের দোয়া কবুল হওয়ার বড় নিকটবর্তী সেই জন্য সহি হাদিসে আসছে লিসসাইমি ইনদা ফিতরিহি দাওয়াতুম মুস্তাজাবা রোজাদারের জন্য ইফতারের সময় হল দোয়া কবুল হওয়া বেশি নিকটবর্তী ইফতারের সময় দোয়া করা ইফতারের সময় দোয়া কবুল হয় তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ পাক ফিরিয়ে দেন না দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়াকে আল্লাহ পাক ফিরিয়ে দেন না ও দাওয়াতুল মাজলুম মুজলুম ব্যক্তির দোয়াকে আল্লাহ পাক ফিরিয়ে দেন না জুলুমের শিকার হয়েছে জালেমের বিরুদ্ধে হাত উঠিয়েছে হাত উঠানো লাগবে না বরং দেলের মাঝে আঘাত লেগেছে আল্লাহ পাক এর লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন মুজলুমের মাঝে আর আল্লাহর মাঝে কোনো প্রোটেকশন নাই কোনো ধরনের পর্দা নাই আড়াল নাই আল্লাহ পাক ডাইরেক্ট শোনেন আর একটি হল দাওয়াতুস সাইম ইনদা ফিতরিহি রোজাদার ইফতারের সময় যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া ফিরিয়ে দেন না সেই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভ্যাস ছিল তিনি যখন ইফতার করতেন সমস্ত ফ্যামিলি মেম্বারদেরকে ডেকে ইফতারের আগে দীর্ঘ সময় পর্যন্ত দোয়া করতেন কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই রোজা খুলতেন না যতক্ষণ পর্যন্ত ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে দোয়া না করতেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবী সেই চারজন সাহাবীর একজন সাহাবী যারা উম্মতে মুহাম্মাদের মাঝে আহকামুল কোরআন অর্থাৎ হল ইসলামিক আইন শাস্ত্রে সবচেয়ে বেশি নলেজাবল খুলাফায়ে রাশেদার পরে উম্মতে মুহাম্মাদের মাঝে চারজন ব্যক্তি হলেন সবচেয়ে সবচেয়ে বেশি কোরআনের মূলনীতি আহকামুল কোরআনের উপর নলেজাবল, ইসলামিক শরিয়ার উপর হলো নলেজাবল। আব্দুল্লাহ ইবনে ওমর তাদের একজন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের একজন। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়ার উপর বেস করে শাফি মাযহাবের অস্তিত্ব লাভ করেছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ শরীয়তের মাসআলাকে সাবেত করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া গ্রহণ করেছেন। সেই সাহাবি হলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন সম্পর্কে পুরুষ সাহাবিদের মাঝে যে কজন সাহাবি সবচেয়ে বেশি জানেন তার মাঝে একজন হলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনকি হুজুরের এন্তেকালের সময় শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করবেন, হুজুরের একটি বড় আমল ছিল সবসময় মেসোয়াক করতেন, হুজুর মেসোয়াক করবেন, মেসোয়াক চিবাতে পারছেন না, শরীরে শক্তি নেই, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি মেসোয়াকটা চিবিয়ে আমাকে মেসোয়াক করিয়ে দাও। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, মেসোয়াক চিবিয়ে হুজুরকে মেসোয়াক করিয়ে দিলেন। এরপরে কিছুক্ষণের পরে হুজুরের ইন্তেকাল হয়ে গেল। সেই জন্য হুজুরের বাস্তব জীবন তিনি যত বেশি জানতেন অন্যান্য সাহাবী এতটা জানতেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িমোষ নখ অধিকাংশ সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেটে দিতেন। সেই জন্য হুজুরের ব্যক্তি জীবনে এই সাহাবীর হাদিস যতটুকু শক্তিশালী অন্যান্য সাহাবীর হাদিস এতটুকু শক্তিশালী হওয়ার কথা নয়, কারণ হুজুরের ব্যক্তি জীবনের সাথে সম্পৃক্ত। সম্পর্ক তো হুজুরের শালা, তার বোন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজওয়াজে মুতাহহারাত হুজুরের স্ত্রী, সুতরাং হুজুরের সম্পর্কে শালা হন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের আগে সমস্ত ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে বসতেন, বসে দীর্ঘ সময় আল্লাহর কাছে দোয়া করতেন। দোয়া করার পরে এরপরে হলো ইফতার করতেন, রোজা খুলতেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমল থেকে শরীয়তের একটি মাসআলার প্রুফ হয়, সেটি হলো যে সম্মিলিত যে মানুষ যে দোয়া করে এই সম্মিলিত দোয়া এটা হলো শরীয়ত সম্মত। শরীয়ত সম্মত যদি না হতো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী তিনি কিভাবে ইফতারের আগে ফ্যামিলি মেম্বারদেরকে সবাইকে নিয়ে হাত উঠা দোয়া করলেন? এখনকার মানুষ কি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বড় ফকি হয়ে গেছে, বড় রসুলের সুন্নতের উপর অনুসারী হয়ে গেছে? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে হুজুরের আখলাক, হুজুরের আদব, হুজুরের আমল বেশি জান্নাওয়ালা হয়ে গেছে? এটি হলো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। সেই জন্য ইবনে কাসির, হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীরে ইবনে কাসিরে বলেন এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে রমাদানের একটি বিশেষ আমল শিখা দিচ্ছেন, যে বান্দা তোমরা যখন রোজার ইফতার করবে আমি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো, ফা ইন্নি করিব, আমি খুব কাছে তোমাদের। যখনই তোমরা ডাক দিবে, যে ভাষায় তুমি ডাক দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তোমার দোয়া কবুল করব। উজিবু দাওয়াতা দাঈ ইযা দান, বান্দা তুমি যখনই আমি আল্লাহর কাছে চাইবা, সেহরির সময় চাইবা, ইফতারের সময় চাইবা, নামাজের পরে চাইবা, রাতের আধারে চাইবা, দিনের আলোতে চাইবা, বান্দা কাউকে লাগবে না, আমি আল্লাহর সাথে সাথে তোমার ডাকে সাড়া দেব। ফালিয়াস্তাজিবু লি, সুতরাং আমি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো রমাদানে। وليؤمنوا بي لعلهم يرشدون, দোয়া, দোয়া কাকে বলা হয় এবং দোয়া করার জন্য কন্ডিশন কি, কোন ক্ষেত্রে দোয়া করা বৈধ না, এই সম্পর্কে আমাদের একটু জানা থাকা দরকার। দোয়া কাকে বলা হয়? দোয়াকে সুন্দর শব্দ দিয়ে কবিতার ছন্দ মিলিয়ে মানুষকে মোহিত করে তোলার জন্য সুন্দর সুন্দর শব্দ চয়ন করলাম আর এটা দোয়া হয়ে গেল, এটাকে কি দোয়া বলে? নাকি দোয়া শুধু আরবি আবৃত্তির নাম আর আরবি শব্দগুলো উচ্চারণের নাম, এটাকে দোয়া বলে? দোয়া কোন জিনিসের নাম এবং এর স্বরূপ কি? দোয়ার স্বরূপ হল কোনো বিপদগ্রস্ত লোক, অভাবগ্রস্ত লোক, অভাব পূরণের জন্য কারো কাছে কাকুতি মিনতি করে আহ্বান করাকে দোয়া বলে। আমি অভাবী, কঠিন অভাবগ্রস্ত একজন ধনী মানুষের দরবারে গিয়ে কঠিনভাবে কাকুতি মিনতি করলাম, আহাজারি করলাম, চাইলাম তার কাছে, এটাকে বলা হয় হলো দোয়া। অভাবগ্রস্ত ব্যক্তি অভাব পূরণে কাউকে কাকুতি মিনতির সাথে আহ্বান করার নাম হল দোয়া। দোয়ার আর একটি অর্থ হল ডাকা। ডাকার অর্থে যদি দোয়া হয় তখন জিকিরকেও দোয়া বলা হয়। সুতরাং দোয়ার সংজ্ঞা হল, পুরা দোয়ার সংজ্ঞা যদি বলা হয়, কারু সামনে চূড়ান্ত দীনতা অবলম্বন করে নিজেকে তার পুরাপুরি মুখাপেক্ষী মনে করে তার হাতে তার সামনে হস্ত প্রসার করে চোখের পানি ছেড়ে দিয়ে কোনো কিছু ভিক্ষা চাওয়ার নাম হল দোয়া। অনেকগুলো শর্ত আছে। কারো সামনে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দোয়া কার কাছে চাবো? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের চূড়ান্ত দীনহীনতা অবলম্বন করতে হবে এবং নিজেকে সম্পূর্ণ আল্লাহর মুখাপেক্ষী মনে করা লাগবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে ভিক্ষা চাওয়া লাগবে যেন আমার সমস্ত অভাবপূর্ণ তিনি কেবলমাত্র করতে পারেন, এইটার নাম হল দোয়া। হাদিসে কুদসিতে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর প্রশংসায় এমন ভাবে মশগুল থাকে যে নিজের প্রয়োজন চাওয়ার মতো তার টাইমই নাই, কেমন? তিনি হলেন কোরআন হাদিস নিয়ে এমন ব্যস্ত নিজের প্রয়োজন চাওয়ার মতো টাইম নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি না চাইলেও আল্লাহর পক্ষ থেকে তার যত জরুরত আছে সেটা আল্লাহ পূরণ করে দেন। সেই জন্য তিরমিজির এক রওয়ায়েতে আসছে, নবী আলাইহিসসালাম বলেন, আদ-দুআ ও মুখুল ইবাদা, দোয়া হল ইবাদতের মগজ, ইবাদতের ব্রেন। দেখেন, মানুষের যদি ব্রেন কাজ না করে তাহলে এই মানুষ আর রবটের মাঝে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এই মানুষ আর মূর্তির মাঝে কোনো পার্থক্য নাই? রবটও তো নড়াচড়া করে, এই মানুষও নড়াচড়া করছে, সুতরাং কোনো পার্থক্য নাই। ইবাদতের মগজ হল দোয়া। যেমন মানুষের দেহে মগজের স্থান, দোয়ার স্থান হল ইবাদা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমার বিভিন্ন জায়গায় দোয়ার কথা উল্লেখ করেছেন। এক জায়গায় আল্লাহ পাক বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদীন। উদউ রাব্বাকুম, তোমাদের রবের কাছে দোয়া করো তাদাররুআন ওয়া খুফিয়া, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, দীনহীন হয়ে, অক্ষম হয়ে, বিনয়ের সাথে। শব্দও বিনয়ী হওয়া লাগবে, বলার ভঙ্গিটাও বিনয়ী হওয়া লাগবে, অ্যাটিটিউডটাও বিনয়ী হওয়া লাগবে। নইলে যদি বিনয়ী ভাব দোয়ার ভিতর প্রকাশ না পায় তখন এইটা হয়ে যায় হলো দাবি। দেখেন, দাবি আর দোয়ার মধ্যে পার্থক্য আছে। একজন মানুষ এমপি সাহেবের কাছে একটা দাবি নিয়ে গেল। দেখেন দাবি নিয়ে যে জোর গলায় বলে, আপনাকে আমরা ভোট দিয়েছি, সুতরাং আপনাকে এই কাজটা করে আমাদের এই রাস্তার দরকার, এই পুলের দরকার, ব্রিজের দরকার, স্কুলের দরকার, আপনাকে এটা দেওয়া লাগবে। এটাকে বলা হয় হলো দাবি। আর দোয়া, দাবির নাম দোয়া না। দোয়া বলা হয় নিজের মুখাপেক্ষিতা, নিজের সমস্ত অপারগতা তার সামনে তুলে ধরা এবং নিজের অক্ষমতা বিনয় এবং নম্রতার সাথে যে যদি আপনি না দেন কোনো উপায় নাই। তাহলে দোয়ার মাঝে যদি আমরা যখন দোয়া করি নম্রতা আর বিনয়ী ভাব ফুটে না ওঠে, সেটা দোয়া হবে না, সেটা হয়ে যাবে হলো দাবি। আর আল্লাহর কাছে কোনো দাবি চলে না, আল্লাহর কাছে কোনো দাবি করার অধিকার কোনো বান্দার নাই। আল্লাহর কি ঠেকা পড়ে গেছে? আল্লাহ আমার মুখাপেক্ষী নাকি? আল্লাহ আমার ভোটে নির্বাচিত হয়েছেন নাকি? আলাইয়াযু বিল্লাহ। আল্লাহ আমার কোন সাহায্য দরকার আছে? তাহলে দাবি কি নিয়ে যাব আল্লাহর কাছে? সেই জন্য দোয়ার জন্য এটি হলো কন্ডিশন, দুটি কন্ডিশন এখানে বলা হয়েছে। উদউ রাব্বাকুম তাদাররুআন, শব্দের মাঝেও বিনয়ী ভাব থাকা লাগবে, শব্দ চয়নের ভিতর, উচ্চারণের ভঙ্গির ভিতরও বিনয়ী ভাব থাকতে হবে এবং নিজের অ্যাটিচিউডেও বিনয়ী ভাব থাকা লাগবে, অক্ষমতার ভাব ফুটে ওঠা লাগবে। অখুফিয়ান, আর তোমরা দোয়া করো আস্তে আস্তে, আস্তে আস্তে দোয়া করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন চিল্লা দোয়া করার প্রয়োজন নেই। খয়বারের যুদ্ধে সাহাবায়ে কেরাম এক সময় খুব জোশে এসে গেলেন, জোশে এসে আল্লাহর কাছে যখন সাহায্য চাচ্ছেন, এমন উঁচু আওয়াজে সাহায্য চাচ্ছেন যে শোরগোল শুরু হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন যে তোমরা কি কোনো বধির এবং কানে শোনেন না, এইরকম খোদার কাছে দোয়া করছো যে এত চিল্লা দোয়া করা লাগবে? নবী আলাইহিস সালাতু ওয়াসালাম নিষেধ করলেন এত চিল্লা দোয়া করার জন্য। সেই জন্য ইমাম জাসাস রাহিমাহুল্লাহ তিনি আহকামুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যার মাঝে লিখেছেন ইমাম জাসাস যে আস্তে আস্তে দোয়া করা জোরে জোরে দোয়া করার চেয়ে কবুল হওয়ার বেশি নিকটবর্তী। ইমাম জাসাস রাহিমাহুল্লাহ বলেন তো ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার পন্থা শিখায়, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীর দোয়াকে পছন্দ করেন না। সীমা লঙ্ঘনকারী কাকে বলা হয়? দোয়াতে আবার সীমা লঙ্ঘন হয় কেমনে? দোয়াতে সীমা লঙ্ঘন হয় বিভিন্ন ভাবে। নাম্বার ওয়ান, দোয়া করার সময় যদি বিনয়ী ভাব অন্তরের ভিতরে না থাকে, এটির নাম হলো সীমা লঙ্ঘন। দুই নাম্বার হলো কোনো মানুষকে খুশি করার জন্য যদি কবিতার আকৃতিতে, কবিতার ছন্দ বানিয়ে মানুষকে যদি কাঁদানের জন্য, হাসানের জন্য যদি দোয়া করা হয়, এটা হলো সীমা লঙ্ঘন। দোয়াতে দুনিয়ার কেউ বুঝতেছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানতেছেন না যে আমি কাকে খুশি করতে চাচ্ছি। এইটা অবশ্য আপনাদের সাথে আমাদের হুজুররা আমরা বেশি করি, তাই না? এই এই সীমা লঙ্ঘনটা আমাদের দ্বারা বেশি হয়। তিন নম্বর হল কোন ব্যক্তির উপর জুলুম করার জন্য, অত্যাচার করার জন্য দোয়া করা। ব্যক্তির উপর জুলুম হবে, আল্লাহ তাকে ধ্বংস করে দাও, আল্লাহ তাকে হালাক করে দাও, কোনো কারণ নাই, রিজন নাই, তার জন্য দোয়া বদদোয়া করলেন, তখন এটাকে বলা হয় হল দোয়ার ভেতর সীমা লঙ্ঘন করা। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ পাক দোয়ায় সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। তোমরা দোয়াতে খবরদার সীমা লঙ্ঘন করো না। এই দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। দেখেন নামাজ কবুল হওয়ার জন্য শর্ত আছে না? অজু করা শর্ত কিনা নামাজের? গোসল ফরজ হলে গোসল করা শর্ত, জায়গা পাক, তারপরে কাপড় পাক থাকা লাগবে, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, এগুলো নামাজের শর্ত না? এগুলো একটা শর্ত যদি বাদ দিয়ে আমরা নামাজ পড়ি, নামাজ হবে? একদম সুন্দর পোশাক পরে আতর গোলাপ লাগিয়ে ওযু সারা যায়, হজরে আসওয়াদের সামনে দাঁড়া নামাজ পড়লেন, সব শর্ত পূরণ করলেন, খালি ওযুটা করে নেই, হবে? এক বন্ধু আর এক বন্ধুকে টেলিফোন করে, টেলিফোন করে একটা নাম্বার ভুল হয়েছে, যেমন 43 জায়গায় সে 42 করে সবসময়। তখন বলতেছে যে ভাই এতবার টেলিফোন করি, টেলিফোন উঠাও না কেন? কয় কই তো তোমার তো কল পাইনি। কি বলে 50 বারের উপর কল দিচ্ছি, কোন নাম্বারে দিয়েছ? তখন নাম্বার যখন শুনেছে বলে যে তুমি তো ভুল নাম্বারে দিয়েছ, 42 না 43 হবে। আরে ভাই একটা নাম্বার ভুল হয়েছে বলে একবারও যাবে না। এক শুধু ওযু করলাম না বলে একবারও নামাজ কবুল হবে না, এরকম নাকি কোনোদিনই কবুল হবে না? কবুল হবে না, কিয়ামত পর্যন্ত যদি কেউ নামাজ পড়ে নামাজ কবুল হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হে ইমানদারগণ, যখন তোমরা নামাজে দণ্ডায়মান হও তখন তোমরা ফাগসিলু উজুহাকুম, চেহারা ধোও, তোমাদের দুই হাত কনুই সহ ধোও, মাথা মাসাহ করো এবং পায়ের টাকনু সহ তোমরা ধোও। আল্লাহ রাব্বুল আলামিন ওযুকে ফরজ করে দিলেন, নামাজের জন্য কন্ডিশন করে দিলেন, শর্ত করে দিলেন, সুতরাং ওযু না করলে নামাজ হবে না, যে কোনো একটা শর্ত ফৌত হয়ে গেলে নামাজ হবে না। অনুরূপভাবে দোয়া কবুল হওয়ার জন্য মোটামুটি স্কলাররা বলেন যে 8টি শর্ত, তার মাঝে একটি শর্ত হল উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, এই আয়াতে বলা হয়েছে সূরায় আরাফের আয়াত। দোয়ার মাঝে বিনয়ী হওয়া লাগবে, দোয়ার মাঝে অক্ষমতা প্রকাশ করা লাগবে, নম্রতা প্রকাশ করা লাগবে। আমরা তো দোয়া করি না জানি আল্লাহ কোন ঠেকা পড়ে গেছে, আল্লাহর কাছে মিছিল লয়ে গেছি, যে না দিলে আল্লাহর উপায় নাই, আল্লাহ ইয়াযু বিল্লাহ, এটা তো দাবি হয়ে যায়, এই জন্য আমাদের দোয়া কবুল হয় না। দুই নম্বর হল প্রয়োজন যতটুকু অতটুকু উঁচু আওয়াজে দোয়া করা, এর চেয়ে উঁচু না। আমি যখন একাকী দোয়া করি তখন আমাকে কিভাবে কেন চিল্লা দোয়া করা লাগবে, আস্তে আস্তে দোয়া করলেই তো যথেষ্ট। তৃতীয় শর্ত হল আত্মতহির মিনাল হারাম, সমস্ত হারাম থেকে বেঁচে থাকা লাগবে, এটা দোয়া কবুলের জন্য শর্ত। শুধু দোয়া কবুলের জন্য শর্ত না, ইবাদত কবুলের হওয়ার জন্য শর্ত। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সালিহা, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীর উপর আল্লাহ পাক এই নির্দেশ জারি করেছেন, হে নবীগণ তোমরা হালাল খাদ্য ভক্ষণ করো, এরপরে ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি দুনিয়ায় বহু রিজিক দান করেছি, সবগুলা খেও না, বরং হলো পবিত্রগুলা খাও। সুতরাং হালাল হলো দোয়া কবুল হওয়ার জন্য শর্ত। হারাম যদি হয়, হারাম খাদ্য খেয়ে খেয়ে জীবনেও আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। একটি চাঞ্চল্যকর ইতিহাস আছে, আপনারা শিক্ষিত মানুষ হয়তো জানা থাকার কথা। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমার ছেলে হলেন আব্দুল্লাহ বিন জুবাইর, তাহলে সম্পর্কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, মেয়ের ঘরের নাতি, মক্কার গভর্নর ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাসের জালেম, মক্কার উপর আক্রমণ করল, হারামে মক্কার ভিতর কোন ধরনের আক্রমণ জায়েজ নাই, দেখেন না কবুতর হাতে আসলেও কবুতর ধরা যায় না, গাছের ডাল ভাঙা যায় না, ঘাস উঠানো যায় না, হারামের মর্যাদার জন্য। أَوَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا حَرَمًا آمِنًا وَيُتَخَطَّفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْ, যারা মক্কা মদিনায় যাবেন এই আয়াতটা ভালো করে ইয়াদ রেখে যাবেন, আওলাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনা, তোমরা কি জানো না যে আমি মক্কাতুল মুকাররমাকে সিকিউর নিরাপদ এবং এটাকে পবিত্রতম করেছি, মর্যাদাশীল করেছি। ওয়ায়ুতা খাত্তাফুন নাসু মিন হাওলিহিম, পৃথিবীর কোন মাটিতে গুনার ইন্টেনশন করলে গুনাহ লেখা হয় না। মক্কাতুল মুকাররমা শুধু গুনার আগ্রহ মনের ভিতরে জেগেছে, এক গুনার কারণে এক লক্ষ গুনাহ আমলনামায় লেখা হয়। সেই জন্য হলো মক্কাতুল মুকাররমা হলো শেয়ার মার্কেট, যদি আসে একদিনে আঙ্গুল ফুলে কলা গাছ, আর যদি যায় যা নিয়ে গেছেন তা শেষ হয়ে যাবে। এই মক্কাতুল মুকাররমার ভিতর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি হেরেমা মক্কার ভিতর আমার বাবার কিলার কেউ যদি পেয়ে যাই, এরপরেও আমি জিজ্ঞেস করব না যে তুমি কি আমার বাবার হত্যাকারী হারামের মর্যাদার জন্য। সো হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাসের বড় জালেম, এই জালেম আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। শহীদ কিভাবে করেছেন? আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলতাজিমে দাঁড়িয়েছিলেন, কাবা শরীফের গেট আর হজরে আসওয়াদের মাঝখানে যে দেওয়ালটুক, এইটুকে মুলতাজিম বলা হয়। দুনিয়ার সর্বোত্তম জায়গা, দোয়া কবুলের সবচেয়ে উত্তম জায়গা হলো এটি, মুলতাজিম। বিদায় হজের দিন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মুলতাজিমের সঙ্গে সিনা লাগিয়ে হুজুর দোয়া করেছিলেন। আবদুল্লাহ বিন জুবাইরকে যখন শহীদ করা হয়, এই মুলতাজিমের ভিতর শহীদ করা হয়েছে, তার রক্তের ফুয়ারা দিয়ে কাবা শরীফের গেট এবং মুলতাজিমের দেওয়াল রক্তাক্ত হয়ে গিয়েছিল। আবদুল্লাহ বিন জুবাইর কে যখন তার উপর আক্রমণ করার জন্য সিদ্ধান্ত নিল হাজ্জাজ বিন ইউসুফ, তখন তৎকালীন কিছু ওলামারা হাজ্জাজ জালেমকে বাধা দিল যে খবরদার এই ভুল করো না যেই ভুল আব্রাহা বাদশা করেছিল। আব্রাহা বাদশার ইতিহাস তো আমরা সবাই জানি, সুতরাং এই ভুল করো না। এখানে যদি তুমি আক্রমণ করো হারামের মক্কার, যদি মক্কায় এমন কিছু মুস্তাজাবুদ দাওয়াত ব্যক্তি আছে, তাদের দোয়াতে তুমি হালাক হয়ে যাবা। হাজ্জাজ বিন ইউসুফ তখন গোয়েন্দাদের মাধ্যম দিয়ে মুস্তাজাবুদ দাওয়াত আলেম কারা কারা তাদের একটা লিস্ট করল। লিস্ট করার পরে তাদেরকে ইনভাইট করল তাবুর ভিতরে, কাউকে ইচ্ছাকৃত কাউকে বলপূর্বক জোরপূর্বক ইনভাইট করে খাদ্যের মধ্যে হালালের সাথে হারাম মিশাইয়া দিল, দিয়ে তাদেরকে হারাম খাওয়া দিল। হারাম যখন খাওয়া দিল, সে মক্কার উপর আক্রমণ করল, মুস্তাজাবুদ দাওয়াত ওলামারা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন না। অথচ এই ঘরের উপর আক্রমণ করতে আসেই না এত দূরে, আব্রাহা বাদশার ঘটনা তো মুজদালিফার পিছনে, সেই মুজদালিফাও ক্রস করতে পারে নাই, মিনা ক্রস করতে পারে নাই, সেখানে আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিলেন আব্দুল মুত্তালেবের দোয়ার বিনিময়ে, দোয়াকে কবুল করে আল্লাহ পাক। কিন্তু হাজ্জাজ সফল হয়ে গেল, কারণ হলো কি, এই হারামের আসর। সেই জন্য হারাম খেয়ে কাবা শরীফে গিয়ে দোয়া করলেও আল্লাহ পাক দোয়া কবুল করবেন না, এটি তৃতীয় শর্ত। চতুর্থ শর্ত হল ওয়াসলুল খাতিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সঙ্গে রিলেশনশিপ তৈরি করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক তৈরি করা লাগবে। মন্ত্রীর সাথে যদি আপনি খায় খাতিল থাকে, দেখবেন যে আপনার ফাইল দেখলেই আর ভিতরেও দেখবো না, সাইন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা দোয়া করব, আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক আছে, আল্লাহর সঙ্গে আমার নৈকট্যশীলতা আছে, আল্লাহ আমার উপর সন্তুষ্ট, যা চাইবেন তাই দিয়ে দিবেন। এখন আল্লাহর সঙ্গে এই সম্পর্ক করব কিভাবে, ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহর আনুগত্যের মাধ্যমে সম্পর্ক হবে। কয়টা শর্ত গেল? চারটা না পাঁচটা গেল? চারটা গেল। পাঁচ নম্বর শর্ত হল আদ দুআউল মাতলুব, মকরুব, ইউনুস আলাইহিসসালাতুয়াসসালামের মতো দোয়া করা লাগবে। ইউনুস আলাইহিসসালাতুয়াসসালাম যখন মাছের পেটে গেলেন, তিন অন্ধকার, রাতের অন্ধকার, সমুদ্রের পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার। একটা মানুষ মাছের পেটে যে জীবিত থাকতে পারে, এটাকে সায়েন্সে কভার করে, আকলে কভার করে? ইম্পসিবল। وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَادِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ وَذَنُّونِ এবং ওই মাসওয়ালা নবী, إِذْ ذَهَبَ مُغَادِبًا, যিনি কওমের উপর গোস্বান্বিত হয়ে কওমকে ছেড়ে চলে গেলেন, এরপরে فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ, সে এতটাই দিনহীন হয়ে পড়লেন মানসিকভাবে যে আল্লাহ ছাড়া উদ্ধারের আমার কেউ নাই, এই বিপদ থেকে আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নেই, দুনিয়ার মানুষ কেউ জানে না আমি কোন জায়গায় আছি, এটাকে সম্ভব সমুদ্রের মাছে খেয়ে নিয়েছে, কোন মাছের পেটে ইউনুস আলাইহিসসালাম আছেন এটা বের করা সম্ভব? সম্ভব না। আল্লাহ নাকদির আলাই, সম্পূর্ণ অক্ষম হয়ে গেছে, আল্লাহ পাকের সাহায্যের উপর নির্ভর হয়ে গেছেন। ফানাদা ফিজ্জুলুমাত, এই তিন অন্ধকারের ভিতরে তিনি দোয়া করলেন, আল্লাহ ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, সুবহানাক, তুমি সমস্ত দুর্বলতার থেকে পবিত্র, তোমার মাঝে কোনো দুর্বলতা নাই, কোনো ত্রুটি বিচ্যুতি নাই, ইন্নি কুনতু মিনাজ যালিমিন, অবশ্যই তোমার বিনা হুকুমে হিজরত করে আমি আত্মার উপর জুলুম করেছি, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, এই বিপদ থেকে বাঁচাও। তাহলে তার দোয়ার মাঝে দেখেন চারটা জিনিস আছে, একদম আল্লাহ সাহায্যের উপর নির্ভরশীল হয়ে গেছে। দুই নম্বর হল তাওহীদ, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাওহীদের স্বীকৃতি, সুবহানাক, আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেন এবং নিজের দোষ স্বীকার করলেন, ইন্নি কুনতু মিনাজ যালিমিন, দোষ স্বীকার করলেন। সুতরাং ইউনুস আলাইহিসসালামের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়া কবুল করলাম, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, এই মহা বিপদ থেকে, পেরেশানির থেকে আমি তাকে উদ্ধার করলাম। কিভাবে উদ্ধার হলো? নারীদের প্রসবকালে যেমন সন্তান প্রসব করার জন্য পেটে ব্যথা শুরু হয়ে যায়, মাছের পেটে এই ধরনের ব্যথা শুরু হয়ে গেল, মাছ ব্যথা সহ্য করতে না পেরে ঘুরতে ঘুরতে মাস একেবারে সি বিচে এসে ইউনুস আলাইহিসসালামকে বমি করে বের করে দিল। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত এই ধরনের বিপদে পড়ে যদি কোন মোমিন বান্দা আমি আল্লাহকে এভাবে ডাকে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইউনুসের মতো উদ্ধার করব। সহিহ মুসলিমের হাদিসে নবী আলাইহিসসালাম বলেন, যেই ব্যক্তি বিপদে পড়ে ইউনুস আলাইহিসসালামের মতো দোয়া করবেন, আল্লাহ তাকে উদ্ধার করবেন। এক সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি কি ইউনুস আলাইহিসসালামের বৈশিষ্ট্য না সবার জন্য? হুজুর বললেন, আয়াতের শেষ অংশ দেখো নাই, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি এরূপেই ইউনুসের মতোই আমি মুমিনদেরকে উদ্ধার করব। আয়াতের শেষে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন। সেই জন্য পঞ্চম শর্ত হল ইউনুস আলাইহিসসালামের মতো দোয়া করা লাগবে। ষষ্ঠ শর্ত হল নন স্টপ দোয়া করা লাগবে, বিরতিহীন ভাবে দোয়া করা লাগবে। দোয়া করে অকেশনালি দোয়া করলে হবে না, খতমে কোরআনের রাত আজ দোয়ার রাত, তাই না? আমাদের দেশে তো এরকমই প্রথা, সারা বছর দোয়া দরুদের কোনো খবর নাই, খতমে কোরআনের রাতে দোয়া, আরো শবে বরাতের রাতে আরো দোয়া করে, আরো শবে মেরাজের রাতে নাকি দোয়া করে। আরে শবে মেরাজের রাতের কোনো ইবাদত আছে নাকি? কোনো ইবাদতই তো নাই, নামাজ নাই, রোজা নাই, স্পেশাল কোনো ডে নাই। সুতরাং কোনো অকেশনালি দোয়া না। ভিক্ষুক যেমন নিজের অভাব পূরণের জন্য দিন রাত ফিকির করে, দিন রাত সে চাইতে বের হয়, সকালে বের হয়েছে ভিক্ষুক, সন্ধ্যায় ফিরে আসতেছে, এরকম কন্টিনিউসলি আল্লাহর কাছে দোয়া করা লাগবে। ইম্প্যাশন হওয়া যাবে না, ধৈর্যহীন হওয়া যাবে না যে আল্লাহ আমার কাছে দোয়া, আল্লাহ আমার দোয়া কবুল করেন না। মুসলিম আবু দাউদ ইবনে মাজার হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর বলেন, ইস্তাজাবু লি আহাদিকুম মা লাম ইউজাল ইয়াকুলু দাউতু ফালাম ইউস্তাজাব লি, ইস্তাজাবু লি আহাদিকুম, তোমাদের দোয়া অবশ্যই কবুল হবে যদি তোমরা ধৈর্যহীন না হও, ধৈর্য হারা না হও, ধৈর্যচ্যুত না হও, তাহলে অবশ্যই দোয়া কবুল হবে। ধৈর্যচ্যুত কেমনে হওয়া? কয়েকলু দাউতুল্লাহ ফালাম ইউস্তাজাব লি, কতদিন হলো দোয়া করি, একটাও আল্লাহ কবুল করে না, এটাকে ধৈর্য হারা বলায়। আল্লাহ পাক কিভাবে বান্দার দোয়া কবুল করতে পারেন, বান্দার কতটুকু নিড আছে? হাদিসে কুদুসিতে আসছে, নবী আলাইহিসসালাম বলেন, ইয়াকুলুল্লাহু তাআলা, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিম মিনহুম মাসআলাতাহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মুখয়াতু ইযা আদখালাল বাহরা, রাওয়াহুল মুসলিম, মুসলিম শরীফের সহিহ রাওয়ায়েত। আল্লাহ পাক বলেন হাদিসে কুদুসি যে সারা পৃথিবীর যত মানুষ আর জিন অতিবাহিত হয়েছে এবং ভবিষ্যতে যত আসবে, সবাই যদি এক জায়গায় উপস্থিত হয়, এক জায়গায় উপস্থিত হয়ে তাদের যত জরুরত আছে সব জরুরত আমি আল্লাহর কাছে চাই। দেখেন জরুরত কি কম নাকি, একজনেরটা পুরা করাই তো দুনিয়া ভরে দিলেও তো পুরা হয় না, তাই না? সব জরুরত চাইল আর আমি সবার জরুরত একসাথে দিয়ে দিলাম, এরপরেও আমি আল্লাহর সাম্রাজ্য থেকে অতটুকু কমতি হয় না, মহাসমুদ্রের ভিতরে সুই ডুবিয়ে দিলে সুয়ের দ্বারা সূচের আগায় যতটুকু পানি উঠে এলো কিছুটা তো পানি কম হয়েছে, যতটুকু কম হয়েছে আমি আল্লাহর ভাণ্ডারে এতটুকু কম হয় না, আল্লাহ পাক এত দিতে পারেন। এই দোয়া তিন ভাবে কবুল হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আহমদ বাজ্জার হাকিমের রওয়ায়েত, قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يدعو بدعوة ليس فيها إثم ولا قطيعة رحم إلا أعطاه الله بها إحدى ثلاث, যখনই কোনো মুসলমান আল্লাহর কাছে দোয়া করে দুই কন্ডিশনের সাথে, কোনো নাফরমানি করে নাই অথবা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে নাই, আত্মীয়তার বন্ধন ঠিক আছে, তাহলে আল্লাহ পাক এই ব্যক্তির দোয়া তিন পন্থার কোনো এক পন্থায় কবুল করবেনই, তিন পন্থার কোনো এক পন্থায় কবুল হবেই। ইম্মা আন ইউআজ্জালা লাহু দাওয়াতাহু, সে যা চেয়েছে নগদ তার ফল আল্লাহ তাকে তখনই দিয়ে দেবেন। ওয়া ইম্মা আন ইয়াদখিরা হা লাহু ফিল আখিরা, অথবা নগদ কোন রেজাল্ট দেখবে না দোয়ার, আল্লাহ পাক এই দোয়া কবুল করে আখিরাতের জন্য এটা সঞ্চয় করে রাখবেন, আখিরাতে যায় দেখবেন এক বিরাট এক পাহাড় তুল্য আমল, এই বেচারা বলবে যে রব্বুল আলমিন এই আমল তো আমি জীবনেও করি নাই, আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে বান্দা দোয়া করেছিল সেইটা। আর তৃতীয়, বান্দার ভাগ্যে কোনো খারাপ কিছু লেখা আছে, এই দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্য থেকে সেই খারাপ কিছুকে হটিয়ে দিবে। যেমন লেখা আছে যে মাগরিব পরে বের হবে, গাড়ি বের করতে গিয়েই অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্টে তার হাত পা ভেঙে যাবে, বাচ্চারা দোয়া করেছে, এই দোয়া করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার এই অ্যাক্সিডেন্ট তার আমল না তার ভাগ্যের থেকে আল্লাহ পাক হটা দিবেন। এই তিন পন্থার কোনো এক পন্থায় দোয়া কবুল হয়। দেখেন দোয়া, সমস্ত দোয়া করা সমস্ত আম্বিয়া আলাইহিসসালামদের অভ্যাস, নবীগণের দোয়া দিয়ে কোরআনে পাক ভর্তি। কয়েকটা এক্সাম্পল দেন, হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কে আল্লাহ পাক গন্ধময়ের অপরাধে জান্নাত থেকে বের করে দিলেন। দীর্ঘ কান্না কানলেন, এরপরে হাত উঠালেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহর কাছে দোয়া করলেন। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ফেললেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কাবা শরীফ নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ তুমি নির্দেশ দিছিলা তোমার ঘর তৈরি করার জন্য, জানি না ইখলাসের সাথে করতে পেরেছি কিনা, ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে কিনা, হে আল্লাহ হক আদায় করে করতে পেরেছি না, কোন নবী ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে, ইন্নাকা আনতাস সামিউল তাকাব্বাল মিন্না, হে আল্লাহ এই কর্মটুকু কবুল করে নিও। ইব্রাহিম আলাইহিসসালামের মতো ইয়াকিনওয়ালা নবী আল্লাহর কাছে এই দোয়া করছেন। সেই জন্য এই আয়াত থেকে এটাও আমাদের শিক্ষণীয়, যে কোনো ভালো কাজ আল্লাহ যদি আমার দ্বারা নেন, এর দ্বারা যেন আমার ভিতর অহংকার না আসে, গরিমা যেন না আসে, বরং হে আল্লাহ তোমার কাজে যে আমাকে ইউজ করেছ আমি ধন্য, আমি এর যোগ্য না, আমি এর যোগ্য না, এই কাজ করার যোগ্য না, তুমি আমাকে ইউজ করেছ, হে আল্লাহ ইউজ যখন করেছো কবুলও করে নিও। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ, ইব্রাহিম আলাইহিসসালাম মক্কার জন্য দোয়া করলেন, হে আল্লাহ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا, এই শহরকে তুমি নিরাপদ শহর বানাও। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কবুল করে, ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া দিয়ে কোরআন ভর্তি। নূহ আলাইহিসসালাম দোয়া করলেন, রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ওয়া নূহান ইযা নাদা মিন ক্বাবলু ফাসতাজাবনা লাহু, নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, নবী তো বানাইলাম মুজিজাও দিলাম, এখন ফিরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘনের চরম দৌরাত্বে পৌঁছে গেছে। মূসা আলাইহিসসালাম তখন দোয়া করেন, রব্বিশরাহলি সাদরি, হে আল্লাহ আমার বক্ষকে উন্মুক্ত করে দাও, প্রশস্ত করে দাও, ওয়াসিরলি আমরি, আর এই দাওয়াতের কাজ করা এটা যেমন তেমন কঠিন কাজ না, এই কাজকে ইজি করে দাও, আরো ফিরাউনের কাছে যে আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি করে রেখেছে, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের জড়তাকে তুমি দূর করে দাও। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বাল্যকালে মুখে আগুন দিয়ে তার জিহ্বা পুড়িয়ে গিয়েছিল, সেই জন্য কথা বলতে জড়তা সৃষ্টি হতো, সেই জন্য আমাকে আমার মুখের জড়তা তুমি দূর করে দাও। ইয়াফকাহু কওলি, যেন মানুষ আমার কথা ইজিলি বুঝতে পারে। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। ফিরাউন যখন মৃত্যুদণ্ড দাবি করল, ওয়াজা রাজুলুম মিন আকসাল মদিনাতি ইয়াসা ক্বালা ইয়া মূসা ইন্নাল মালা ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক ফখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, এক ব্যক্তি শহরের দূর প্রান্ত থেকে দৌড়ে এসে বলল, হে মূসা খবর খুব খারাপ, ফিরাউন তোমার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের হুকুম জারি করেছে, যদি জীবন বাঁচাতে চাও তাড়াতাড়ি দেশ ছেড়ে পালাও, ইন্নী লাকুম মিনান নাসিহিন, আমি তোমার একজন হিতাকাঙ্ক্ষী হয়ে বলছি। মূসা আলাইহিসসালাম মিশর ছেড়ে এ ঘটনা যেখান থেকে ঘটেছিল সেখান থেকে শুয়াইব আলাইহিসসালামের বাড়ি জর্ডান পর্যন্ত মাত্র 1500-1600 কিলোমিটার, শুধুমাত্র এই কাপড় পরা অবস্থায় দেশ ছেড়ে চলে গেলেন, রাস্তায় যেয়ে বলতেছেন, ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াস সাবিল, আসা রাব্বি, হে আল্লাহ তোমার উপর আমার ভরসা, তুমি আমাকে সঠিক রাস্তা দেখাবা, আমার জন্য উপযুক্ত ব্যক্তির সন্ধান দিবা। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নবুয়তের চর দিয়ে এক কিপ্তিকে মেরে ফেলছিলেন না? দুইজন ঝগড়া, সূরাতুল কসাসে এই ঘটনা আছে, সেকেন্ড থার্ড রুকুতে। এক চর দিয়েছেন, মারার জন্য দেন নাই, এমনি সে জুলুম করছিল বনী ইসরায়েলের উপর, জুলুমকে প্রতিহত করার জন্য এক থাপ্পড় দিছে। আর নবুয়তের থাপ্পড় তো, এটা তো যেমন তেমন থাপ্পড় না, এক থাপ্পড়েই জীবন শেষ। এখন মানুষ তো মারা গেল। হযরত মুসা দোয়া করলেন, রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারালাহ। হে আল্লাহ, আমার আত্মার উপর জুলুম করে ফেলছে, সুতরাং তুমি মাফ করে দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদীস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। রব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলক, হে আল্লাহ, তুমি আমাকে সাম্রাজ্য দান করেছ এবং আমাকে স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করেছ। আল্লাহর কাছে দোয়া করলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগী লি আহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো আর আমাকে এমন অপ্রতিরোধ্য তুলনাহীল সাম্রাজ্য তুমি দান করো যা আমার পরে আর কাউকে দিবে না। আল্লাহ পাক সুলাইমান আলাইহিসসালামের দোয়া কবুল করলেন। সেই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখেন নবীদের কি শ্রদ্ধা একজনের প্রতি আর একজন। হযরতে নবী আলাইহিসসালামকে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও এরকম দোয়া করেন না কেন? সারা দুনিয়ার বাদশাহী হলে তো দিন প্রচারে ইজি হয়ে যায়। তখন তিনি বললেন যে আমার ভাই সুলাইমান যে দোয়া করেছে তার মর্যাদা রক্ষার্থে আমি ওই দোয়া করব না। নবীদের মাঝে দেখেন সর্বশ্রেষ্ঠ নবীর মাঝে একজন ছোট নবীর কতটুকু মর্যাদা। আজকে আমাদের সেই মর্যাদা আছে, আইম্মায়ে মুজতাহিদিন তাদের মর্যাদা, আত্মমর্যাদা সম্মান বোধ কেমন। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাযহাব হলো ফজরের নামাজে দোয়া কুনুত পড়া। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফার দুই সাগরেদ ছিল, মোহাম্মদ রাহিমাহুল্লাহ আবি ইউসুফ। ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ সাগরেদ হলেন ইমাম শাফিঈ। একবার তিনি, যেহেতু দাদা ওস্তাদ শিক্ষক, আজকাল তো শিক্ষকের কোনো মর্যাদা নাই, স্কুল কলেজেও নাই মাদ্রাসাও নাই, শিক্ষক যেন একটা গোলামের মতো। এখন আগে শিক্ষকের মর্যাদা ছিল, যারা ছোটবেলায় স্কুলে পড়েছেন মুরব্বীরা ভালো বলতে পারবেন, হেডমাস্টার আসতেছে রাস্তা দিয়ে, অনেকে কলা গাছের ঝাড়ের ভিতরে যা পলাতেন, এরকম না হেডমাস্টারের সামনে। আর এখন হেডমাস্টার আসতেছে, হেডমাস্টারকে সিগারেট নিয়ে কয় স্যার খান হেডমাস্টারকে, এই যুগ এসে গেছে। ইমামদের মাঝে এরকম শ্রদ্ধা বোধ ছিল। একবার তিনি দাদা ওস্তাদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কবর জিয়ারতে গেছেন, যে ফজরের নামাজে আর দোয়ায় কুনুত পড়েন নাই। ওনার এক সাগরেদ বলছেন যে আপনার তো মাযহাব হলো ফজর নামাজে দোয়ায় কুনুত পড়া, দোয়ায় কুনুত ছেড়ে দিলেন কেন? তখন তিনি ইমাম আবু হানিফার কবরের দিকে হাত ইঙ্গিত করে বললেন, তাযীমান লিসাহিবিল কবর, এই কবরে যে মনীষী শুয়ে আছেন তার সম্মানার্থে, কারণ তার মাযহাবে ই নেই, ফজরের নামাজে দোয়ায় কুনুত নেই, ওনার সম্মানার্থে। দেখেন বলার উদ্দেশ্য হল নবীদের মাঝে কি মর্যাদাবোধ, একজন আর একজনের প্রতি মর্যাদাবোধ। আর আমরা যে হিংসুইটা আপনারা শিখবেন কেমনে, এক মৌলবিক দেখলে আর এক মৌলবীর যে জেলেসি দল দলের মধ্যে জেলে ওঠে, আপনারা শিখবেন কোথার থেকে? আপনারা তো শিখবেন আমাদের থেকে, আমাদের মধ্যেই জেলেসি। এক হুজুরের ইমামের মসজিদে গেলে জীবনে কোনোদিন আরেকজনকে নামাজ পড়াতে দেয় না, যদি নামাজ পড়াতে দেয় আমার চাকরি ডেনা না জানি সুইটে যায়। এই যে ভয়, মানে রিজিক হলো চাকরি, রাজ্জাক আল্লাহ না, রাজ্জাক হলো মসজিদ বানা আনিছে আল্লাহ পাক, যে রিজিক দেন, এই এই বিশ্বাসী নাই আমাদের। সুতরাং যখন ধর্মীয় লিডারদের মাঝে, বড়দের মাঝে এই অপরাধ, তখন সাধারণ মানুষের মধ্যে এই অপরাধ প্রবণত হবে। এই জন্য নবীদের মাঝে শ্রদ্ধা কি, এটি হল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া। زكريا عليه الصلاة والسلام دعا کرن. هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة. إذ نادى ربه نداء خفيا. যখন আমার বান্দা জাকারিয়া নিদা আন খফিয়া সিক্রেটলি আমি আল্লাহর কাছে দোয়া করল, কি দোয়া করলেন, হে আল্লাহ আমাকে একটি সন্তান দান করো, আমি তখন তাকে ইয়াহিয়া নামক এক সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম দোয়া করেন, ওয়া আইয়ুব ইদনাদা রাব্বাহু আন্নি মাসসানিয়া আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, দীর্ঘদিন যাবৎ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, আমি অসুস্থ, আমার রোগ বালাই তুমি ভালো করে দাও। আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের রোগ ব্যাধিকে ভালো করার জন্য নির্দেশ দিলেন, উরকুত বিরজিলিক, তোমার পায়ের পা দিয়ে মাটিতে আঘাত করো, সেখান থেকে স্প্রিং বের হবে, সেখান থেকে ঝর্ণা প্রবাহ বের হয়ে আসবে। হাদা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব, কিছু পানি দিয়ে তুমি গোসল করো আর কিছু ঝর্ণার পানি তুমি খাও। ঝর্ণার পানি পান করার দ্বারা তোমার ভিতরের রোগ সেরে যাবে আর গোসলের দ্বারা বাহ্যিক রূপ সেরে যাবে। আইয়ুব আলাইহিসসালামের দোয়া কবুল হয়ে গেল। তালুত আর জালুত বাদশার ঘটনা আছে দুই পারা শেষ রুকুতে। এই তালুত এক নেক শাসক ছিলেন এবং জালুত এক জালেম বাদশার বিরুদ্ধে তার যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন দাউদ আলাইহিসসালাম, তখনও তিনি নবী হন নাই, সুলাইমান আলাইহিসসালামের পিতা। এবং দাউদ আলাইহিসসালাম ইতিহাসের জালেম জাউদকে তরবারিতে হত্যা করেছিলেন। যখন যুদ্ধে মুখাপুখি হয়েছে, তলুতের সেনাবাহিনী ছিল 313 জন, বদরী সাহাবিদের সেম নাম্বার, আর তারা ছিল লাখের ঊর্ধ্বে। 313 জন সেনাবাহিনী নিয়ে লাখের ঊর্ধ্বে যুদ্ধ করা যায়? ময়দানে যখন আসছে, যখন মুখোমুখি হয়েছে জালুত আর তলুতের বাহিনী, তলুত দোয়া করেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা, হে আল্লাহ আমাদের অন্তরে সবর দান করো, ওয়াসাব্বিত আকদামানা, আমাদের পাকে দৃঢ় রেখো, মজবুত রেখো, ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর কাফেরদের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। وَقَتَلَ دَاوُودُ جَالُوتَ وَآتَاهُ اللَّهُ الْمُلْكَ وَالْحِكْمَةَ وَعَلَّمَهُ مِمَّا يَشَاءُ। যুদ্ধ করতে করতে হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যে হত্যা করে ফেললেন, হত্যা যখন জালুতকে করলেন তখন সাথে সাথে সে পরাজিত হয়ে গেল। এরপরেই দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে পরবর্তী সম্রাট নিয়োগ করে গেলেন এই তালুত বাদশাহ। তলুতের থেকে উত্তরাধিকারী হয়েছেন, সেখান থেকে হযরত সুলাইমান আলাইহিসসালাম উত্তরাধিকারী হয়েছেন। দ্বিতীয় পারার লাস্ট রুকুর ঘটনা এটা। হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, উম্মত এসে বললেন, দেখেন ভালো উম্মত বলতেছেন, হে নবী, জান্নাতের কথা তো বহু শুনান, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন জান্নাত থেকে এক বস্তর খান পাঠা দেন। সূরাতুল মায়েদা একটা সূরা আছে না, মায়েদা মানে আরবিতে দস্তর খানকে মায়েদা বলে, আবার খাবার প্লেটকেও মায়েদা বলে, বিয়ের দিন জামাইয়ের জন্য একদম খাঞ্চা ভর্তি করে খাবার সাজায় এটাকেও মায়েদা বলে। যদি খায় তাহলে এই দিনকে আমরা ঈদের দিন বানা নিবার আল্লাহ শুকুর আদায় করব, জান্নাতের খাবার খেয়েছি। উম্মতরাও মোটামুটি পেটুক সাইজের উম্মতি ছিলেন। তখন তিনি দোয়া করলেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনসিল আলাইনা মাঈদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। রব্বানা আনসিল আলাইনা, হে আল্লাহ, আকাশ থেকে এক দস্তর খান পাঠাও আমার উম্মতের জন্য। তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, দেখেন কোরআন শরীফে ঈদ শব্দ শুধু এই জায়গায় আসছে, আর কোথাও ঈদ শব্দ নাই। যেদিনকে আমরা খুশির সেলিব্রেট করব, খুশি আমরা সেলিব্রেট করব সেদিনে, আউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের বর্তমান মানুষ এবং পরবর্তীরাও। ওয়া আনতা খায়রুর রাযিকিনা, তুমি তো উত্তম রিজিক দাতা। আল্লাহ রাব্বুল আলামিন পাঠা দিলেন এক দস্তরখান, খেয়ে তৃপ্ত হয়ে গেল, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আসহাবে কাহাফ, সাতজন যুবক, তারা বাদশাহ যখন সামনে নিয়ে মৃত্যুদণ্ডের হুকুম দেখালেন, ভয় দেখালেন, তখন বাদশার সামনে দাঁড়িয়ে বলল, ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি ইলানা মিন আমরিনা রশাদা। রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে রহমত নাজিল করো, তুমি যদি রহমত নাজিল না করো আমাদের মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। হযরতে মারিয়াম আলাইহিস সালাম কে? ফেরাউনের স্ত্রী। ফেরাউন তাকে কি নির্মম ভাবে শহীদ করেছে, মাটির ভিতর শোয়ায়, হাতে পায়ে বড় বড় প্যারাক দিয়ে মাটির মধ্যে গেঁথে দিছে, উপরে ভারী পাথর ফেলে তার দেহটাকে নিঃশেষ করে দিবে, এইভাবে মৃত্যুদণ্ড দিচ্ছে। আসি আলাইহিসালামের যখন এই অবস্থা, সূরাতুত তাহরিমের লাস্ট আয়াতে এই রুকু, এই ঘটনা আমি এই জন্য বলে দেই আপনারা যেন পরবর্তীতে দেখার ইচ্ছা থাকলে দেখে নিতে পারেন। সূরাতুত তাহরিম 28 পারার লাস্ট সূরার নাম সূরাতুত তাহরিম। এই সূরাতুত তাহরিমের লাস্ট পেজে এই ঘটনা। আসি আলাইহিসালামের যখন এই দুরবস্থা, আসি আলাইহিসালামের দুরবস্থার সময় আল্লাহর কাছে দোয়া করলেন, অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন ইযু ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনী মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনী মিনাল কওমিয যালিমিন। হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ওই মহিয়সী ঈমানদার নারীর ঘটনা আল্লাহ পাক কোরআনে দৃষ্টান্ত স্বরূপ বর্ণনা করলেন, যে সারা দুনিয়ার নারীরা যেন সেখান থেকে ধৈর্যের সবক গ্রহণ করতে পারে। ইদ কা ইমরাআতু ফিরআউন, ফিরাউনের স্ত্রী আসিয়া, ইদ কালা, যখন তিনি বললেন, রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, অর্থাৎ হলো যখন এই অবস্থা চলছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেছেন তাড়াতাড়ি জান্নাতের এক চিত্র নিয়ে আমার আসিয়ার সামনে তুলে ধর। মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকালের পূর্বে যদি জান্নাতি হয় তখন তাকে জান্নাত দেখিয়ে বলা হয় এটা তোমার ফাইনাল ডেস্টিনেশন, যদি জাহান্নামী হয় মৃত্যুর আগেই তাকে দেখানো হয় এটা তোমার ফাইনাল ডেস্টিনেশন। সুতরাং আসি আলাইহিস সালাম নিশ্চিত জান্নাতি, তখন ফেরেশতারা যখন নাকি জান্নাত দেখাচ্ছেন, জান্নাত দেখে দেখে বলতেছে, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة, হে আল্লাহ এই জান্নাতে আমার জন্য এক প্যালেস তৈরি করে দাও। ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين, আর ফেরাউন এবং তার পরিষদের এই জুলুম থেকে আমাকে চিরতর মুক্তি দান করো। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে সাথে সাথে মালাকাল মউতকে নির্দেশ দিলেন, হে মালাকাল মউত, এই জালেমরা আমার আসিয়ার দেহের উপর পাথর নিক্ষেপের আগেই তুমি তার দেহকে, দেহ থেকে জানকে কবজ করে নিয়ে আসো। জানকে কবজ করে নিয়ে গেলেন মালাকাল মউত, এরপরে হলো নিথর দেহের উপর তারা পাথর ফেলল, এইভাবে হলো তাকে শহীদ করা হয়েছে। তাহলে পূর্ববর্তী আম্বিয়া আলাইহিসালাম এবং মহামনীষীদের দোয়া দিয়া হল কোরআনে করিমা হল ভর্তি। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের এক ইবাদত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিম, হে নবী আপনাকে জিজ্ঞেস করবে আমি কাছে না দূরবর্তীতে, ফাইন্নী করিম বলে দিন আমি খুব কাছে আমার বান্দার, উজিবু দাওয়াতের দাই ইদা দান, যখনই আমার বান্দা আমাকে ডাক দিবে আমি আল্লাহ সাথে সাথে ডাকে সাড়া দিব। নারী হোক পুরুষ হোক, সে ভাষাবিদ হোক ভাষা না জানুক, যেভাবে যে ভঙ্গিমাতে আমি আল্লাহকে ডাকবে আমি সাথে সাথে সাড়া দিব। সেই জন্য দোয়ার জন্য কোনো ভাষা লাগে না, দোয়ার জন্য কোনো ধরনের সুন্দর কবিতার আবৃত্তি লাগে না,
আপনার মনের যা চাহিদা, অক্ষমতা, দুর্বলতা আল্লাহর সামনে তুলে ধরে চাহিদা চান আল্লাহর কাছে, এটার নামই হলো দোয়া। আমাদের না বুঝে দোয়া করা এটা দোয়া, দোয়ার আকৃতিতে দোয়া পাঠ করা এটা দোয়া করা না। না বুঝে দোয়া করলে এই দোয়ার তেমন ফায়দা হয় না। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াসতাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইরশাদুন। এরপরে নেক্সট আয়াতে আল্লাহ পাক আবার রমাদানের কিছু মাসাইল সম্পর্কে আলোচনা করেন। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই আয়াতের শানে নুজুল হলো ইমামে বুখারী আলাইহির রহমা বুখারী শরীফে হযরত বাররা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়েতে এই হাদিস বর্ণনা করেছেন। কয়স ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক দরিদ্র সাহাবী ছিলেন। ইসলামের প্রাথমিক যুগে যখন রোজা ফরজ হয়েছিল সেই সময় ইফতারের পরে ঘুমানোর আগ পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস বৈধ ছিল। কেউ যদি ইফতার করে ঈশার নামাজ এখনো পড়ে না, ঘুমা গেছে, আর খাওয়া খানা পিনা তার জন্য বৈধ ছিল না। ইসলামের প্রাথমিক পর্যায়ে রমজানের এই অবস্থা ছিল, এই বিধান ছিল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম রহিত করে দিয়েছেন। এই সাহাবী কয়স ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন তিনি মাঠে ঘাটে কাজ করেছেন। সামারের সিজন, খেজুর বাগানে সারাদিন কাজ করে আসছে, কি পরিমাণ ক্ষুধার্ত, কি পরিমাণ তৃষ্ণার্ত এই সাহাবি। স্ত্রীকে জিজ্ঞেস করছেন ইফতারের কিছু আছে, স্ত্রী বলেন ঘরে তো কিছু নাই, তুমি একটু বসো, আমি দেখি আশেপাশের বাড়ির থেকে কিছু ইফতার আনতে পারি কিনা। তিনি বসে আছেন সারাদিনের ক্লান্ত শরীর, ক্ষুধার্ত তৃষ্ণার্ত, তিনি বিছানায় হেলান দিয়ে অপেক্ষা করছেন যে স্ত্রী কোথাও থেকে ইফতার নিয়ে আসবেন। এই ফাঁক দিয়ে ক্লান্ত শরীর ঘুমা গেছেন তিনি, স্ত্রী কিছু খাবার নিয়ে আসছেন, এসে দেখেন স্বামী ঘুমা গেছেন। এখন যেহেতু ঘুমা গেছেন আর তো খাওয়া শরীয়ত বৈধ না, না খেয়ে পরের দিন রোজা রেখেছেন, রোজা রেখে আবার কাজে গেছেন। কাজে গিয়ে দুপুর সময় তিনি ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে পড়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইহসান করে সে আগের হুকুম রহিত করে এই আয়াত নাজিল করলেন। এবং কিছু কিছু সাহাবী এই ইফতারের পরে কেউ যদি ঘুমিয়ে যেত এরপরে স্বামী স্ত্রীর মিলনও বৈধ ছিল না। কিছু কিছু সাহাবী ইভেন কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যরাতে স্ত্রীর সঙ্গে সহবাস করে ফেলছেন সেহরির আগে ঘুমানোর পরে। আল্লাহ রাব্বুল আলামিন আগের হুকুমকে রহিত করে একসাথে এই দুই বিধানকে একসাথে করে আয়াত নাজিল করলেন। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম। আমি আল্লাহ রমাদানের রাতে তোমাদের স্ত্রীর সঙ্গে সহবাসকে বৈধ করে দিলাম, হালাল করে দিলাম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য পোশাক স্বরূপ আর তোমরাও তোমাদের স্ত্রীদের জন্য পোশাক স্বরূপ। দেখেন একে বলা হয় হলো ইস্তিআরা আরবি পরিভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে এক্সাম্পল দেয় যে স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হওয়া লাগবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই আয়াতে আল্লাহ পাক তার দিক নির্দেশনা দেন যে পোশাকের মতো হওয়া লাগবে। পোশাকের কাজ কি? পোশাক হলো একটি মানুষের জীবনের সাথে সবচেয়ে কাছে জড়িত, সেই জন্য আল্লাহ পাক বলে দিচ্ছেন স্বামী স্ত্রী এই পৃথিবীর মাটিতে তোমাদের সম্পর্ক এরকম নিকটতম হওয়া লাগবে। ঝগড়াঝাটি করে, মারামারি ফাটাফাটি করে সম্পর্ক বিচ্ছিন্ন রাখা যাবে না। পোশাকের মতো হওয়া লাগবে, স্বামীকেও স্ত্রীর সাথে এমন হওয়া লাগবে, স্ত্রীকেও স্বামীর সাথে এমন হওয়া লাগবে। এই জন্য ধৈর্যের প্রয়োজন। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সম্পর্ককে ঠিক রাখার জন্য, স্ত্রীদের মন জয় করার জন্য অনেক কৌশলও অবলম্বন করতেন। হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পানি পান করতে দিতেন, দিয়ে বলতেন, আয়েশা, গ্লাসের কাপের কোন দিক দিয়ে তুমি মুখ দিয়ে পানি পান করেছ? হযরত আয়েশা বলতেন যে কাপের এই দিকে মুখ দিয়েছি। হুজুর তখন ওই দিকে মুখ দিয়ে পানি পান করতেন স্ত্রীর মনকে খুশি করার জন্য। হযরত আয়েশা রুটি ভাজতেন, হুজুর রুটি বানা দিতেন। কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক সময় হযরত আয়েশাকে বলতেন যে তুমি, আমি রুটি ভাজি আর তুমি বানা দাও, অনেক সময় আমি বানা দেই তুমি ভাজো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোজাহানের বাদশা, কোথায়? রান্নাঘরে। জীবনে আমরা কোনোদিন একটু প্লেট ধুয়ে দেই? বেচারি রান্না করতে করতে বেচারির হাত ই হয়ে গেছে। সকাল থেকে ইফতার, আমি এক মসজিদে 14 বছর তারাবি পড়িয়েছি বাংলাদেশে, আমাদের নাটোর কেন্দ্রীয় নাটোর বড় মসজিদ নাম বলে এটাকে, চাচার বাড়িতে থাকতাম, চাচি আম্মাকে আমি দেখতাম ফজরের পর থেকে ইফতার বানাচ্ছে। বেচারি 200-250 জনের ইফতার একা প্রত্যেক দিন বানায়। ইফতার হয়ে গেছে, বেচারির রোজা খোলার টাইম নাই, এরপরেও চাচার জুলুম শেষ হয় না, যে এইটাই লবণ কম হয়েছে, এইটাই এই কম হয়েছে। এটা বড় একটি হলো জুলুম। একজন মহিলা, তারও তো জীবন আছে, সুতরাং তাকে একটু আমি কোরআন তেলাওয়াতের সুযোগ দিলাম কোথা? সারাদিন যিনি এত পরিশ্রম করেছেন তিনি তারাবির নামাজ পড়তে পারেন? তারাবিতে দাঁড়ালেই তো তার ঘুম এসে যাবে, তাহাজ্জুদে দাঁড়ালেই তো ঘুম এসে যাবে। সুতরাং আমাদেরকে এগুলো বোঝা লাগবে, সহযোগিতা করা লাগবে। হুন্না লিবাসুল লাকুম, আল্লাহ পাক রমাদানের আয়াতে এই ইঙ্গিত দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝা আমাদের ইঙ্গিত করে দিচ্ছেন, স্বামী স্ত্রী কোঅপারেটিভ হও। আবার স্ত্রীও অনেকটা আছেন, জামাই যদি ভালো রান্না জানে কয় তুমি তো ভালো রান্না, আমাকে খাওয়াও, নিজে আর রান্না, বেচারা সারাদিন কাজ করে এসে আবার রান্না করা লাগে, এরকম করবে না, সম্পর্ক ভালো লাগবেন। এটি হলো এক অর্থ। কোন কোন মুফাসসিরিনে কেরাম এর অর্থ করেছেন হলো, এখানে স্বামী স্ত্রীর লেবাসের সঙ্গে তুলনা দিয়ে আল্লাহ পাক বুঝা দিচ্ছেন, লেবাস যেমন আমার সমস্ত গোপন জিনিসকে ঢেকে রাখে, স্বামীও তার স্ত্রীর সমস্ত গোপনীয়তা রক্ষা করবে, স্ত্রীও স্বামীর সমস্ত গোপনীয়তা রক্ষা করবে। লেবাস যেন আমার, যেমন আমার গোপনীয়তাকে রক্ষা করে, স্বামীর কথা যে কালকে যেন লোকজনকে না বলে দেই, স্ত্রীর কথা যেন লোকজনকে না বলি। একটা সহিহ হাদিসে আসছে, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো, হুজুর বলেন, সেই ব্যক্তি স্বামী স্ত্রীর রাতের কারবারগুলো পরের দিন বন্ধু বান্ধবকে বলে বেড়ায়। পৃথিবীর মাটির সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা, এই ব্যক্তি। সেই জন্য হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ পাক খুব ভালো করে জানেন যে তোমরা রাতের আধারে স্ত্রীদের সঙ্গে আমি আল্লাহর হুকুমের খেয়ানত করে ফেলছো, সহবাস হারাম ছিল সহবাস করে ফেলছো, ফাতাবা আলাইকুম ওয়াফা আনকুম, এরপরে তোমরা তৌবাও করেছো, আমি আল্লাহ তোমাদের তৌবাও কবুল করে ফেলছি, তোমাদের সবাইকে আমি মাফ করে দিয়েছি। সেই জন্য সাহাবাই কেরাম কখনো যদি তাদের দ্বারা কোনো গুনাহ হয়েছে, সাথে সাথে তৌবা করেছেন এবং সাথে সাথে আল্লাহ পাক তৌবার ঘোষণাও দিয়ে দিয়েছেন। সেই জন্য এটা হলো ইসলামী আকীদার পাঠ, নবীগণ হলো মাসুম নিষ্পাপ, আর সাহাবিগণ তারা মাসুম না, মাগফুর। মাগফুর অর্থাৎ হলো আল্লাহর বিশেষ ক্ষমা প্রাপ্ত। সমস্ত সাহাবীর যত মিস্টেক হয়েছে সমস্ত মিস্টেকের জন্য তৌবা করেছেন এবং আল্লাহ পাক তৌবাও কবুল করেছেন। فالآن باشروهن ابتغوا ما كتب الله لكم, এখন তোমাদের فالآن باشروهن, তোমরা স্ত্রীর সঙ্গে মিলন হতে পারো রাতে, রমজানের রাতে, তবে এইটাকে লক্ষ্য বানায়ও না, ابتغوا ما كتب الله لكم, ابتغوا ما كتب الله لكم من الاولاد, আর তোমাদের এই মিলনের জন্য আসল উদ্দেশ্য হয় আল্লাহর দেওয়া রিজিক, সন্তানের সন্ধান, সন্তানের সন্ধান যেন হয়। এরপরে আল্লাহ পাক বললেন, দুই ঘটনা তো এক ঘটনা রাতে খেয়ানত হয়ে গেছে, আর এক ঘটনা হলো শোয়ার পরে খাওয়া যাইত না, এখন আল্লাহ পাক ওই হুকুম উঠা দেন। অকুলু আশরাবু, এখন থেকে আগের বিধানকে আমি রহিত করে দিলাম, ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত তোমরা খাও পান করো যত ইচ্ছা। কোন পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি, যতক্ষণ পর্যন্ত আকাশের শুভ্রতা এবং আকাশের কৃষ্ণতা, অর্থাৎ হল সাদা রেখা আর কালা রেখার পার্থক্য বোঝা না যায়, ততক্ষণ তোমরা খেতে পারো, অর্থাৎ হল সবহে সাদেক। এটি বুঝানোর উদ্দেশ্য হল, ফেকার কিতাবগুলা যদি আপনারা ঘাটেন দেখবেন যে দুটি ওয়ার্ড লেখা থাকবে, একটা লেখা থাকবে সবহে সাদেক আর একটি হল সবহে কাদেব, সত্য প্রভাত আর মিথ্যা প্রভাত। যখন শেষ রাতে পূর্ব দিগন্তে যদি দৃষ্টি নিক্ষেপ করেন দেখবেন প্রথমে রাতের আধার দূরবর্তী হয়ে একটু আলোর ঝলক দেখা যায়, এই আলো বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করে না, আবার অন্ধকার হয়ে যায়, সেই জন্য এই সাদ আলোকে বলা হয় মিথ্যা প্রভাব। এরপরে আকাশের পূর্ব দিকে পূর্ব দিগন্তে উত্তর দক্ষিণে লম্বা এক পুরা দিগন্তটা সাদা হয়ে যায়, এটা শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তে বাড়তে গিয়ে সূর্য উদিত হয়ে যায়, এটাকে বলা হয় হলো সবহে সাদেক। সবহে সাদেক সত্য প্রভাত, এই সত্য প্রভাব পর্যন্ত তোমরা খাও আর পান করো, সবহে সাদেক পর্যন্ত। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদ, এই আয়াত যখন নাজিল হয় দেখেন, এখন তো কোরআন শরীফ সবাই বোঝে, খালি মৌলবীরা বোঝে না, আর সবাই কিন্তু কোরআন শরীফ বোঝে, মৌলবীরা একটু কম বোঝে, এই জন্য আমাদের এক দুই ঘন্টার তফসিরের জন্য ছয় ঘন্টা স্টাডি লাগে, আর সবার কিন্তু স্টাডিও লাগে না, সবাই বোঝে। নিউ ইয়র্কে এক স্কুল ভিজিটে গেছি, কোরআন শরীফের মাঝে কঠিন তফসির হল সুরাতুর রহমান, ওয়াল আদিয়াতি দবহান, এই সুরাগুলোর কোন মৌলবী যদি সঠিকভাবে ওয়াল আদিয়াতি দবহানের তফসির করতে পারে বুঝবেন যে ভিতরে মালপানি আছে, সুরায় রহমানের তফসির যদি করতে পারে তাহলে পরে বুঝবেন যে হ্যাঁ কিছু আছে ভিতরে। থার্ড গ্রেডের ছাত্র ছেলেমেয়েরা এখনো পর্যন্ত কায়দা পড়ে, কোরআন শরীফ পড়া জানতে না, সেই ছাত্রদের সিলেবাসের মধ্যে দিছে সুরায় রহমানের তফসির। আমি বললাম প্রিন্সিপালকে যে স্ক্রুপ কি সব খুলে গেছে না দুই একটা এখনো লাগানো আছে, সুরায় রহমানের তফসির, বড় বড় আলেমরা পর্যন্ত ঘাম ছুটে যায়, আর থার্ড গ্রেডের ছাত্র কোরআন শরীফ পড়তে জানে না, তাকে তার সিলেবাস রেখেছেন সুরায় রহমানের তফসির। পাগলামির তো একটা সীমা আছে, কোরআন কি এত হালকা মনে করা বলেন তো, সুরায় থার্ড গ্রেডের ছাত্রদেরকে রবীন্দ্রনাথের কবিতা দেয়, কঠিন কবিতা দেয় ছাত্রদেরকে, বুঝবে না এই জন্য দেয় না, কোরআন শরীফ এর চেয়ে সহজ হয়ে গেল। এই আয়াত যখন নাজিল হয় লিটারেচারের জামানায় কোরআন নাজিল হয়েছে, সমস্ত সাহাবীরা ভাষা সাহিত্যে পারদর্শী ছিলেন কিন্তু আয়াতের মিনিং বোঝে নাই। সাহাবীরা করেছে সাদা সুতা, কিছু সাহাবি সাদা সুতা কালা সুতা নিয়ে খেজুর খেতে শুরু করেছে, সেহরি খাচ্ছে, যতক্ষণ পর্যন্ত পার্থক্য না বোঝে ততক্ষণ পর্যন্ত খাইছে। পরের দিন এসে হুজুরকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আয়াতের একদম প্র্যাকটিক্যাল আমল কালকে রাতে করছি। হুজুর বলেন যে কি করেছো? বলে দুই সুতা নিছি, যতক্ষণ পর্যন্ত পার্থক্য বোঝা না যায় ততক্ষণ সেহরি খাইছি। হুজুর হেসে বললেন যে আল্লাহ পাক এটা বুঝায় নাই, আল্লাহ পাক আকাশের কালো রেখা আর সাদা রেখা বুঝাইছেন আয়াতে। তাহলে সাহাবাই কেরাম যাদের সামনে কোরআন নাজিল হচ্ছে তারা পর্যন্ত মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, হুজুরের ব্যাখ্যার প্রয়োজন হয়েছে। আর আমি আপনি আবার কিছু কিছু মানুষ আছে তারা বলে দিস ইজ মাই ওপিনিয়ন, আলাইয়াজু বিল্লাহ, কুফরি কথা, কোরআন শরীফে মাই ওপিনিয়ন আছে কিনা? কোরআন শরীফের ব্যাখ্যা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সাহাবাই কেরাম কিভাবে করেছেন, তাবেঈনরা কিভাবে শুনেছেন করেছেন, এই ব্যাখ্যাই করা লাগবে। মাই ওপিনিয়ন এই দৌরাত্ম কোরআনের ভিতর চলে না, এই বরাত্ম কোরআনের ভিতর চলে না। মাই ওপিনিয়ন মানে হলো কি, আমি আল্লাহর চেয়ে বড় হয়ে গেছি, আল্লাহ ইয়াজু বিল্লাহ, এটাই তো রেজাল্ট, আল্লাহর এই ওপিনিয়ন আমার এই ওপিনিয়ন, এটাই না? এই ধরনের দুঃসাহস করে নিজের ইমান নষ্ট করবেন না কেউ। মাই ওপিনিয়ন, ইসলামে কারো ওপিনিয়ন চলে না, ইসলামে আল্লাহর বিধান চলে, আল্লাহর ওপিনিয়নই শুধু ইসলাম। মাই ওপিনিয়ন এটা হলো শয়তানের কথা।
فالآن أكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر।
তাহলে রোজা শুরু হলো কখন থেকে? সুবহে সাদেক থেকে। রোজার শেষ টাইম কখন?
ثم أتموا الصيام إلى الليل।
এই রোজাকে কমপ্লিট করো সারা দিন রাত পর্যন্ত, অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত। তাহলে সুবহে সাদেক হলো বিগিনিং রোজার টাইম, আর সূর্যাস্ত হলো এন্ডিং টাইম। এই টাইমে পানাহার এবং স্ত্রী সহবাস থেকে নিয়াতের সঙ্গে বিরত থাকার নাম হলো রোজা, ইমসাক বলা হয় এটিকে, এর নাম হলো রোজা। শরীয়তের এই আয়াত থেকে একটি গুরুত্বপূর্ণ মাসআলা আমাদের জানা দরকার। তাহলে রোজা শুরু হয় কখন থেকে? সুবহে সাদেক থেকে। হুজুরের হাদিসও আসছে, হুজুরের দুজন মুয়াজ্জিন ছিলেন, নাম বলতে পারেন কে কে? বেলালে হাবশি রাদিয়াল্লাহু আনহু একজন, আরেকজন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যার শানে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা, এই সূরার প্রথম প্রাথমিক আয়াতগুলো নাজিল হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী ছিলেন। হযরত বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাহাজ্জতের আজান দিতেন মসজিদে নববীতে, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফজরের আজান দিতেন। হুজুর সেই জন্য বললেন, লা ইয়াগুররানকুম আযানু বিলালিন, বিলালের আজান যেন তোমাদের ধোকায় ফেলে না দেয়, তোমরা যেন সেহরি খাওয়া বন্ধ না করো। বিলাল তাহাজ্জতের আজান দেয়। যারা হারামাইন শরীফাইন জিয়ারত করেছেন তারা ভালো বলতে পারবেন, ফজরের সময় দুইটা আজান হয় না, একটা হলো তাহাজ্জতের আজান আর একটা হলো ফজরের আজান, হুজুরের জামানা থেকে টিল টুডে। সুতরাং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যতক্ষণ পর্যন্ত ফজরের আজান না দিবে ততক্ষণ পর্যন্ত তোমরা খেতে পারো। তবে ডিলে করা, সেহরিটা একটু ডিলে করা হলো সুন্নত। কতটুকু? সেহরির স্টপ টাইম থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত যেন 50 আয়াত তেলাওয়াত করা যায়, অর্থাৎ হলো 50 আয়াত তেলাওয়াত করতে 7 থেকে 10 মিনিট লাগে, এই সময় স্টপ করে দেওয়া, এটা হলো সুন্নাত আর মুস্তাহাব। যদি কোনো ব্যক্তি সুবহে সাদেক হয়ে গেছে, 1 মিনিট ওভার হয়ে গেছে খাচ্ছেই, তাহলে পরে সেই ব্যক্তির রোজা হবে হলো ইনভ্যালিড। অনুরূপভাবে এন্ডিং টাইম কখন? সুম্মা আতিমুস সিয়ামা ইলা লাইল, রাত পর্যন্ত। রাত সূর্যাস্তের পরে রাত হয়, সূর্য এখনো আকাশে আছে, দিগন্তে আছে, এটাকে রাত বলা হয় না। সুতরাং যদি কোনো ব্যক্তি 1 মিনিট আগেও ইফতার করে তাহলে রোজা ইনভ্যালিড হবে। 1 মিনিট সেহরির টাইম ওভার হয়ে গেছে, রোজা ইনভ্যালিড। 1 মিনিট আগে সেহরি খেয়েছে, রোজা ইনভ্যালিড হবে। সুতরাং আমরা যেন এহতিয়াত অবলম্বন করি, সেহরির মাঝে একটু আগে স্টপ করে দেওয়া, আর ইফতারের সময় কমপক্ষে 2 মিনিট ডিলে করবেন ক্যালেন্ডার থেকে। কারণ কি? কারণ হলো ক্যালেন্ডার মেড বাই হিউম্যান বিং, মেবি দে কুড ডু দ্য সাম মিস্টেকস, তারা কোনো মিস্টেক করে ফেলতে পারে, যার ফলে আমার রোজাটা নষ্ট হয়ে যাবে। আমাদের বাংলাদেশিদের বড় অধৈর্য, যখন 1 মিনিটও লেট করতে দেয় না চিল্লা চিল্লি শুরু করে দেয়। এই জন্য ধৈর্য হারা হবেন না, নিজের রোজাটাই এত কষ্টটাই নষ্ট হয়ে যাবে। হাদিসে যেটা আসছে নবী আলাইহিসসালাম যেটা ইফতারকে ডিলে না করতে বলেছেন, সেটার রিজন ছিল সাহাবায়ে কেরাম ইফতার করার জন্য আসতেন 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা ডিলে হয়ে যেত, কাজ সেরে খেজুরের বাগান থেকে আসতেছেন, হুজুর তাদেরকে নিষেধ করেছেন। মা বোনরা অনেক সময় হলো রান্নাঘরে রান্না চলতেছে, ইফতারের টাইম হয়ে গেছে, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ডিলে, এইটাকে ডিলে বলা হয়। 1 মিনিট 2 মিনিট এটা ডিলে নয়। সেই জন্য আমরা এই ব্যাপারে যেন সতর্ক থাকি। ثُمَّ أَتِمُّ الصِّيَامَ إِلَى اللَّيْلِ وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ وَلَا تُبَاشِرُوهُنَّ তোমরা যদি মসজিদে যদি ইতিকাফ করো রমাদানে, খবরদার, ইতিকাফের 10 দিনের দিনে তো জায়েজ নয়, রাতেও তোমরা স্ত্রী সহবাস থেকে দূরে থাকা লাগবে। দেখেন, ইতিকাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গা নির্ধারণ করে দিলেন, মসজিদ বললেন। মসজিদ কাকে বলা হয়? মসজিদ বলা হয় যেখানে পাঁচক্ত নামাজের জামাত হয়। যেখানে পাঁচক্ত নামাজের জামাত হয় সেটা মসল্লা হোক, জামে মসজিদ হোক, সেখানে এতেকাফ করা বৈধ। তবে জামে মসজিদে এতেকাফ করার সওয়াব বেশি। মসল্লা যেখানে পাঁচক্ত রেগুলার জামাত হয় সেটাও মসজিদের হুকমান মসজিদ, সেটা হাকিকি মসজিদ না কিন্তু হুকমান মসজিদ, সেখানেও এতেকাফ করা যায়। তিলকা হুদুদুল্লাহ, এটি হলো আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর বাউন্ডারি। ফালা তাকরাবুহা, খবরদার সীমা লঙ্ঘন করার চেষ্টা করো না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইত্তাকুন, আমি এরূপে পুঙ্খানু রূপে তোমাদেরকে রমাদানের বিধান বর্ণনা করে দিলাম যেন তারা মুত্তাকি হতে পারে। দেখেন, রমাদানের প্রথম ওয়ার্ড হলো লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়া। লাস্ট ওয়ার্ডও হলো লাআল্লাহুম ইত্তাকুন, রমাদানের রোজার দ্বারা যেন আমরা খাঁটি অর্থে মুত্তাকি হতে পারি। রমাদানের রোজার দ্বারা মুত্তাকি হতে পারবো কখন? যদি সেই রমাদানের রোজাটা আমরা সর্বোত্তম পন্থায় রাখি। সর্বোত্তম পন্থায় রোজা রাখার জন্য 6টা জরুরি জিনিস, তার মাঝে 6টার মাঝে 3টা জিনিস একেবারে হারাম, আর 3টা জিনিস আমাদের কম করা লাগবে। 1 নম্বর হলো দৃষ্টিকে সংযত রাখা লাগবে, নজরকে হেফাজত করা লাগবে। নজর যদি হেফাজত না করে তাহলে পরে এই রোজার সর্বোত্তম পন্থায় রোজা আদায় করা সম্ভব হবে না। 2 নম্বর হলো মুখকে সংযত রাখা লাগবে। মুখকে যদি আমি সংযত রাখতে না পারি, হাদিস শরীফে আসছে, আজকে জুমায় এক হাদিস বলছি, বুখারী মুসলিমের রাওয়াজ, যার পাঠ হাদিস হলো ইদা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নী সাঈমুন, যে যখন তোমরা তোমাদের কেউ কোনদিন রোজা রাখবে সে যেন কোন ধরনের বাজে ওয়ার্ড মুখে ইউজ না করে এবং উচ্চ বাক্য না করে, উঁচুভাবে কথা না বলে। যদি কোনো ব্যক্তি তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া শুরু করে, সে বলবে ইন্নি সাঈমুন, ভাই আমি ঝগড়া করতে পারবো না, আমি উচ্চ বাক্য করতে পারবো না যেহেতু আমি রোজা আছি। তার থেকে অ্যাবাউট করে যাওয়া লাগবে। সেই জন্য আমার জবানকে হেফাজত করা লাগবে। নবী আলাইহিসসালাম বলেন যে রুব্বা সাঈমিন, বহু রোজাদার আছে যাদের রোজার বেনিফিট না খেয়ে থাকা, পানাহার থেকে বিরত থাকা আর কিছুই না। অতক্ষণ পর্যন্ত রোজা কবুল হয় না যতক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে সংযত না রাখতে পারব। সেই জন্য রোজার দিনে গীবত, শিকায়ত, এগুলোর দ্বারা আমার রোজা নষ্ট হয়ে যায়, রোজার মহত্ব নষ্ট হয়ে যায়। 3 নম্বর হল কর্ণকে সংযত রাখা, কানকে সংযত রাখা লাগবে। সারা দিন শুধু মিউজিক শুনলাম, রমজানের তারাবি পড়ে এখন সামান্য একটু সময় আছে, শুইলে সেহরিতে ওঠা কঠিন, ঠিক আছে একটা মুভি দেখে ফেলি, তাই না? গীবত শিকায়ত শুরু করে দিলাম রমাদানে। এই 3টা কাম একদম হারাম করে নেওয়া লাগবে, চক্ষুর হেফাজত, জবানের হেফাজত, কানের হেফাজত। আর 3টা জিনিস কমানো লাগবে, কম কথা বলা, কম ঘুমানো এবং কম খাওয়া। এই 3টা জিনিস, খাওয়াটা কমানো লাগবে, ঘুমানোটা কমানো লাগবে, আর আমাদের কথা বলাটা কম করা লাগবে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াতে কয়েকটি জিনিস আল্লাহ পাক রমজানে করতে বললেন। এক নম্বর হলো উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ ইঙ্গিত করে দিলেন এই রমজানের সর্বোত্তম আমল হলো রোজা রাখার পরে সেটা হলো কোরআন তেলাওয়াত, কোরআন শোনা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের রিসাইটেশন করা, একজন আরেকজনকে শোনানো। হাফেজ যদি হয় এক হাফেজ আর এক হাফেজকে শোনাবে, যদি হাফেজ না হয় তারা যে সুরাগুলো মেমোরাইজ আছে এই সুরাগুলো একজন আরেকজনকে মুখস্থ রিভাইজ করে শোনাবে। প্রতি রমজানে জিবরিল আলাইহিসসালাম হুজুরের কাছে আসতেন, এসে হুজুরের সঙ্গে কোরআনের দাওয়ার করতেন। শুধু যেই রমাদানের পরে হুজুরের ইন্তেকাল হলো সেই রমাদানে দুইবার আসছেন। যখন দুইবার জিবরিল আলাইহিসসালাম আসছেন তখনই তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে আমার জীবন সন্ধ্যা ঘনিয়ে আসছে, কারণ প্রত্যেক রমাদানে জিবরিল আমিন আমার সঙ্গে কোরআন দাওয়ার করার জন্য একবার আসেন। প্রতি রাতে আসতেন, একবার আসতেন, কিন্তু এই রমাদানে দুইবার আসছেন, দুই খতমের জন্য আসছেন। এর দ্বারা ইঙ্গিত হলো আমার জীবন সন্ধ্যা ঘনিয়ে আসছে। এই জন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা বেশি বেশি করে, রমাদানের রোজাকে সঠিক পন্থায় হলো আদায় করা। কোন ব্যক্তি কে কি করছে না করছে এটা আমার দেখার বিষয় না, আমার কবরে আমাকে যাওয়া লাগবে, আমার রোজা নামাজ আমার সহি হওয়া লাগবে। সুতরাং আমরা যেন গীবত, শিকায়ত, পরনিন্দা, চগলখড়ি এগুলোর থেকে দূরে থাকি। বিশেষ করে আল্লাহর ঘর মসজিদকে যেন আমরা আবাদ করি রমাদানে, আল্লাহর ঘর মসজিদে আমরা এতেকাফের নিয়াত করি। এতেকাফ সারা লাইলাতুল কদরের ফজিলত হাসিল করা বড় কঠিন, যাদের কাজ নেই সুযোগ আছে দশ দিনই এতেকাফ করার চেষ্টা করি, যাদের কাজ আছে তারা যদিও ডে টাইমে এতেকাফ না করতে পারেন নফল এফেত এতেকাফ করেন, রাতে এসে মসজিদে থাকি, এবাদত বন্দেগি করে সেহরি খেয়ে আবার কিছুটা ঘুমিয়ে সকালবেলা কাজে চলে গেলাম। ইবাদত বন্দেগি যেন মানুষ বুঝতে, প্রত্যেকের মাঝে যেন একটা পরিবর্তন সৃষ্টি হয় রমাদান মাসে, যে এটা হলো সিয়াম সাধনার মাস আসছে। আর রমাদান শুরু হবে কিসের উপর ভিত্তি করে? আল্লাহ পাক বলেন, ইয়াস আলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ্জ, হে নবী আপনাকে জিজ্ঞেস করা হবে চাঁদের ক্রমবর্ধমান সম্পর্কে, কেন সূর্যের মতো এক অবস্থায় থাকে না, এই খেজুরের বাঁকা ডালের মতো হয়ে যায় আবার পুরা হয়ে যায় আবার ডুবে যায়, এরকম হয় কেন? কুল হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হজ্জ, হে নবী আপনি বলে দিন এটা হলো হজ, রমাদান এবং ইসলামের ইবাদতের টাইমিং এর জন্য। সেই জন্য ইসলামিক ক্যালেন্ডার সব শুরু হবে হলো লুনার হিসাব অনুযায়ী, চাঁদের হিসাব অনুযায়ী, সূর্যের হিসাব অনুযায়ী না। সূর্য নবী আলাইহিসসালাম ক্লিয়ার হাদিসে বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেশে ঈদ সেলিব্রেট করো। ফাইন গুব্বিয়া আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবান 30, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, অপরিষ্কার হয়, তাহলে শাবানকে তোমরা 30 দিনে কমপ্লিট করবা। 30 দিন শাবান কমপ্লিট করে পরের দিন থেকে রোজা শুরু করবে। এতটুকু বুখারীর ইবাদত। অফি রাওয়ায়াতিন লি মুসলিম, মুসলিমের রাওয়ায়াত হলো, ফা ইন গুম্মা আলাইকুম ফাসুমু 30 ইয়ামান, যদি রমাদানের 29 তারিখে গিয়ে মেঘাচ্ছন্ন হয়, ঈদের চাঁদ দেখা না যায়, তাহলে তোমরা 30 দিন রোজা কমপ্লিট করে রোজা রাখবা। নবী আলাইহিসসালাম মাসআলাকে বহুত ক্লিয়ার করে দিয়েছেন। সেই জন্য চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ইফতার করা, এটা হলো শরীয়তের বিধান। ওই দুনিয়ার ওই প্রান্তে চাঁদ দেখা গেছে এর উপর ভিত্তি করে একদম ইমোশনাল হয়ে যাওয়া, এটা শরীয়তের বিধান না। মুসলিম শরীফের 1086 নম্বর হাদিস, এই ফেমাস হাদিস, এই হাদিসের টাইটেল হলো কুরাইবের হাদিস। এক সাহাবী ছিলেন কুরাইব, তিনি দামেস্কে গেছেন মদিনার থেকে, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল। তখন দামেস্কে গিয়েছেন, রোজার মাস শুরু হয়ে গেছে, শুক্রবারের দিন ইয়াউমুল জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাতে দামেস্কেতে চাঁদ দেখেছে দামেস্কবাসী, সেখানে রোজা রেখেছেন। মাসের শেষে তিনি মদিনাতে আসছেন, ঈদের আগ দিয়ে মদিনায় ফিরে আসছেন এই কুরাইব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাথে সাক্ষাৎ হয়েছে। তিনি জিজ্ঞেস করেছেন যে দামেস্কের লোকজন কবে রোজা শুরু করেছে। তিনি বললেন যে বৃহস্পতিবার দিনগত রাতে চাঁদ দেখা গেছে, শুক্রবার থেকে রোজা শুরু হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি দেখছিলা? বললেন হ্যাঁ আমিও দেখছি, লোকেরাও দেখেছে, এবং খলিফাতুল মুসলিমিন আমিরে মুয়াবিয়াও রোজা শুরু করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমরা মদিনায় শুক্রবার দিনগত রাতে চাঁদ দেখেছি, শনিবার থেকে রোজা স্টার্ট করেছি। তখন কুরাইব বললেন আমিরে মুয়াবিয়ার দেখা আমাদের দেখা যথেষ্ট নয়। তিনি বললেন যে এটা হলো তোমাদের দামেস্কের জন্য, মদিনার জন্য নয়। মদিনার থেকে দামেস্কের দূরত্ব কতটুকু? মুসলিম শরীফের 1087 নম্বর হাদিস হলো এটি। এই হাদিসের টাইটেল হলো কুরাইবের হাদিস। দেখেন দামেস্কের চাঁদ দেখাকে মদিনাতে গ্রহণ করে নাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে দুনিয়ার ওই প্রান্তের চাঁদকে এই প্রান্তে গ্রহণ করা, এবং সবচেয়ে বড় মুসলমানদের যেটা মিস্টেক, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আজ পর্যন্ত বুখারীর যত কমেন্টারি লেখা হয়েছে সবচেয়ে বিশুদ্ধ কমেন্টারি হল ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারী লিখেছেন। সেই কমেন্টারিতে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসের আন্ডারে কমেন্টারি লিখেছেন যে অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন দিয়ে যদি কেউ রমাদানের শুরু এবং চাঁদের ঈদের শুরু করতে চায় এটা হলো টোটালি লা ইয়াজুজ, এটা শরীয়তে জায়েজ নাই। বুখারীর কমেন্টারির ভিতর ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন শরীয়তে অ্যাকসেপ্টেবল না। সুতরাং আমরা যেন ইমোশনাল হয়ে না যাই, শরীয়তের বেস হলো কোরআন এবং সুন্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ার্ড। সায়েন্স শরীয়তের বেস নয়, সায়েন্স হলো কি, সায়েন্স ভুল প্রমাণিত হয়। প্রাচীন বিজ্ঞানীরা বলতো যে পৃথিবী ঘোরে সূর্য স্থির, মডার্ন বিজ্ঞানীরা বলে এ থিওরি ভুল, গ্যালালির মতবাদ এটা। মডার্ন বৈজ্ঞানিকরা বলে সূর্যও ঘূর্ণমান, পৃথিবীও ঘূর্ণমান, দুইটাই ঘূর্ণমান। তাহলে সায়েন্সের থিওরি হলো ভুল প্রমাণিত হয়। সুতরাং অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন এটা হলো সায়েন্স, সায়েন্সের থিওরি ভুল হতে পারে, সুতরাং সেটা শরীয়তের বেস হয় না কখনো। শরীয়তের বেস হলো কোরআন এবং সুন্নাহ অফ প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য পার্থক্য আমরা বোঝার চেষ্টা করি, শুধু ইমোশনাল হলে হবে না। যে সায়েন্সের যেহেতু জয় জয়কার যুগ, এই জন্য মানুষ বর্তমানে সায়েন্সের উপর বেশি নির্ভরশীল কোরআন হাদিসের চেয়ে। ধোকাটা মুসলমানের এখানেই। সেই জন্য আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুন্না অনুযায়ী যেন আমরা রমাদানের রোজা ঈদ পালন করতে পারি। আর আরেকটা দোয়া বেশি বেশি করে করেন, আল্লাহ যেন উম্মতে মুহাম্মাদিকে একদিনে রোজা একদিনে ঈদ করার তৌফিক দান করেন। আল্লাহর হাতে এটা সব, আল্লাহ ইচ্ছে করলে করে দিতে পারেন। এই জন্য আমাদের পরিবারের মাঝে সমাজের মাঝে যেন বিভ্রান্তি সৃষ্টি না হয়। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।